অরিন্দমবাবু ঢুকে পড়েছেন এক অদ্ভুত মায়ার বৃত্তে। সামনে মাথায় জটাধারী যে পুরো পাগলটিকে তিনি দেখছেন সেটা যে আসলে তিনি, শুধু বয়সটা আলাদা। সেটা পাগলের নাম না বলে দিলেও তার বুঝতে অসুবিধা হবার কথা না। এদিকে তার চিরচেনা পুরোহিত মশাইকে তিনি সকালে দেখেছেন এক বয়সে, আবার সন্ধ্যায় দেখছেন আরেক বয়সে। সরকারি কাজে তিনি যে গ্রামে এসেছেন সেটাও যেন 20 বছরের পরের গ্রাম, সবখানেই আধুনিকতার ছোঁয়া। অথচ একটু আগেও সেটি ছিল এক অজপাড়াগা। তিনি কি একবার এক একটা সময়ে ভ্রমণ করছেন? কেন, এ কিসের মায়াবৃত্ত? 2 মিলিয়ন সেলিব্রেশন উপলক্ষে আমাদের এবারের নিবেদন মায়াবৃত্ত, পাঠিয়েছেন সুকান্ত মাইতি। এক নির্জন স্থানে ছিল সেই মন্দির। ভোর 4টায় মন্দিরে প্রাত্যহিক প্রণাম করার জন্য 3:30 উঠে পড়ার আমার একটা অভ্যেস। অথচ সেদিন এমন ঠান্ডা পড়েছিল যে কম্বলের ভেতর থেকে বের হওয়ার মতো শক্তিটুকুও ছিল না। তবুও ক্যাম্পের আঙিনার কুয়ো থেকে বরফের মতো ঠান্ডা জল এনে কোন রকমে মুখ ধুয়ে রেডি হই। কিছু একটা ভেতরে অস্বস্তি তৈরি করছিল, কিন্তু উঠেছি যখন যেতে তো হবেই। অগত্যা হাতে টর্চ নিয়ে আমি ক্যাম্পের আঙিনা ছেড়ে বেরিয়ে পড়লাম। মন্দিরের দিকে যাওয়ার পথেই ছিল সেই অঞ্চলের এক উপজাতীয় কবরস্থান। সে সময় কোনো দেয়াল ছিল না, শুধু বাঁশের বেড়া আর ঝোপঝাড়ে ঘেরা ছিল চারপাশটা। টর্চ জ্বালালে অন্ধকার পর্দার ভেতর ছোট ছোট মাটির ঢিপিগুলোকে দেখে মনে হতো যেন কেউ শুয়ে আছে। আকাশে অমাবস্যার শেষ চিহ্নের মতো ঘন অন্ধকার নেমে এসেছে। জঙ্গলে গাছের ফাঁক দিয়ে বয়ে আসা বাতাসে এক ধরনের শীষ দেওয়ার মতো শব্দ হচ্ছে। দূরে কোথাও শুকনো ডাল ভাঙার আওয়াজ মাঝে মাঝেই ভেসে আসছিল। চারপাশে এমন নিরবতা ছিল যে নিজের পায়ের শব্দ কানে অস্বাভাবিক লাগছিল। তখনও মন্দিরের পথ কিছুটা বাকি। কবরস্থানের কাছে পৌঁছাতেই উত্তর কোণ থেকে কেউ খুব নরমভাবে শীষ দিচ্ছে বা গান গাইছে বলে মনে হল। আমি হাঁটা থামিয়ে গান পেতে শোনার চেষ্টা করি। সেটা ছিল একটি পুরনো আঞ্চলিক আদিবাসী গান। অচেনা ভাষায় গানের লাইনগুলো খানিকটা গুঞ্জনের মতো শোনাচ্ছিল। এটা কি সত্যিই কোনো মানুষ গাইছে, নাকি বাতাসের শীষকে আমি গান হিসেবে অনুভব করছি? কারণ আমি সেটা এতটাই সূক্ষ্মভাবে শুনছিলাম যে মনকে একটা ঘোরের মধ্যে ঠেলে দিচ্ছিল। গানের সুরে অদ্ভুত একটা বিষণ্নতা ছিল, যেন বহু পুরনো কারো কান্না বাতাসে মিশে ধীরে ধীরে ভেসে আসছে। এই সময় কে থাকতে পারে? মনে মনে প্রশ্ন করে হাতে থাকা টর্চটা একবার ঘোরালাম। তখনই কবরস্থানের সীমানায় থাকা একটি বড় কাঠের তৈরি মাচায় একজনকে বসে থাকতে দেখি। টর্চের আলো তার উপর পড়তেই দেখলাম কালো চাদরে মোড়া একজন ব্যক্তি, মাথায় পুরনো দিনের মতো পাগড়ি। তিনি সেই মাচায় মাথা নিচু করে বসে আছেন। ভাবলাম গ্রামেরই কোনো এক ব্যক্তি হবে। পরে আরো একটু কাছে যেতে মনে হল আসলে তিনি সেই গ্রাম দেবীর মন্দিরের পুরোহিত। তবে উনি কবরস্থানের পাশে কেন বসে আছেন? আরো একটু কাছে গিয়ে জিজ্ঞেস করতে যাব, তখনই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। আমি যে পুরোহিতকে চিনি, মুখের আদল অবিকল সেই পুরোহিতের মতোই ঠিকই, খালি বয়সটা কেমন যেন এক রাতেই বেশ খানিকটা বেড়ে গেছে মনে হল। কারণ আমি যে পুরোহিতকে চিনি, তার একই রকম দাড়ি গোফ থাকলেও এতটাও তুলোর মতো ধবধবে সাদা না। আমার আন্দাজে ওনার বয়স ওই বছর 60-65 বছরের কাছাকাছি হবে। মুখে কাঁচা পাকা দাড়ি, কিন্তু এই মানুষটার মুখে এমন এক মৃত সাদা ভাব ছিল যেন বহুদিন ধরে তিনি অসুস্থ। তার গালের চামড়া ভেতরের দিকে ঢুকে গিয়েছে, আর সবচেয়ে ভয়ের বিষয় ছিল তিনি এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন, অথচ চোখের পাতা একবারও পড়ছিল না। আমি নিজের অবাক ভাবটা দমন করে বিনীতভাবে তাকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই এখানে বসে আছেন কেন? চলুন মন্দিরে যাই। কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এরপর ধীরে ধীরে মাচা থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে একবার ফিরে তাকালেন। সেই দৃষ্টি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। ফ্যাকাশে সাদা মুখ, চোখের নিচে গভীর কালো। হঠাৎই তিনি খুব ধীরে ডান হাতটা উঠিয়ে কবরস্থানের ভেতরের অন্ধকার অংশটার দিকে ইশারা করলেন। আমি অজান্তেই সেই দিকে তাকালাম। এরই মাঝে সামনে সাদা কুয়াশার মতো বলয় রাস্তার উপর স্থির হয়ে জমাট বাঁধতে শুরু করল। শীতের সাধারণ কুয়াশা হলে তো চলমান থাকার কথা, কিন্তু সেটা এক জায়গাতেই স্থির ছিল, আর তার ভেতর থেকে যেন ফিস ফিস করে কেউ কথা বলছে মনে হচ্ছিল। কেন জানি না ঘোরের মধ্যে থেকে আমি যেন অজান্তেই সেই কুয়াশার দিকে এগিয়ে যাচ্ছিলাম। না, এগিয়ে যাচ্ছিলাম বললে ভুল হবে, কেউ যেন আমাকে তার ভেতরে টেনে নিচ্ছিল। আমার হাতের টর্চটা কখন যে নিভে গেছে আমি বুঝতেই পারিনি। চারপাশের শব্দ ধীরে ধীরে নীরব হয়ে আসছে। শেষবার আমি শুধু দেখেছিলাম সেই বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন, আর তার ঠোঁটে ধীরে একটা অস্বাভাবিক হাসি ফুটে উঠছে। এরপর আর কিছু মনে নেই। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হলাম একটি অন্যরকম ঘটনা নিয়ে। কতটা ভয়ের জানি না, আপনারাই বিচার করবেন। আমরা এই ঘটনাটি প্রচার করছি আমাদের 2 মিলিয়ন সেলিব্রেশন উপলক্ষে। ঘটনা যাই, সুকান্ত মাইতি লিখছেন, ঘটনাটি ঘটেছে আমার সেই ওড়িশার পরিচিত বড় ভাই অরিন্দম ভাইয়ের সাথে। ইনি সেই যার সংগ্রহ করা ঘটনা ইতোপূর্বে আপনারা বেশ পছন্দ করেছেন। গোলকধাঁধার জঙ্গলে ভুবনেশ্বরের পিশাচ, এছাড়াও একটি চমৎকার ঘটনা দিয়েছিলেন কলসবন্ধ আত্মা। কি বুঝতে পারছেন না এই ঘটনাটা আবার কবে এলো? শ্রোতা বন্ধুরা, খুবই স্পেশাল একটি ঘটনা শুনতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে www.bhoot.com.bdi ওয়েবসাইটে। ঘটনাটি ইউটিউবে নেই, কেবলমাত্র ওয়েবসাইটে, অন্য ভুবনেই পাবেন। তাড়াতাড়ি শুনে আসুন আর জানান কেমন হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি অন্তহীন মায়াবৃত্তে। অরিন্দম ভাই বলে চলেছেন, হুঁশটা ফেরে কোলাহলের শব্দে। দেখি আমি রাস্তার মাঝে পড়ে আছি, রোদ ঝলমলে সকাল, সামনে কিছু মানুষ জটলা পাকাচ্ছে। তবে কি আমি এতক্ষণ রাস্তার মাঝে অজ্ঞান হয়ে পড়েছিলাম? অনুভব করলাম একজন আমাকে ধরে তুলছেন। তখনও তার দিকে নজরে যায়নি, কারণ সামনের দৃশ্যপটে চেনা জায়গায় কিছুটা পরিবর্তন দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। এমনিতে কালিয়াপানির তমকা পাহাড়ি জঙ্গলে ঘেরা এই আদিবাসী প্রত্যন্ত গ্রামে বৈদ্যুতিক সংযোগ তো দূরের কথা, রাস্তাঘাটও ঠিকঠাক মতো নেই, দোকানপাট নেই বললেই চলে। কিন্তু চোখের সামনে যা দেখছি তা বিশ্বাস করতে সমস্যা হচ্ছিল। জঙ্গল আগাছায় ঘেরা মন্দিরের সামনে দেখি দু তিনটে দোকান, সৌরচালিত ল্যাম্প পোস্ট, অথচ কাল পর্যন্ত এখানে সব কিছুই ছিল না। মুহূর্তের জন্য আমার মনে হল আমি হয়তো ভুল জায়গায় চলে এসেছি, কিন্তু না, সামনের বিশাল অশ্বত্থ গাছটা, তার ডান পাশের শুকিয়ে যাওয়া কুয়ো আর পাহাড়ের ঢালে মন্দিরের সেই ভাঙা পাথরের সিঁড়ি, সবকিছু তো একই আছে, তাহলে বদলালো কি করে? কেন যেন চারপাশটা একসঙ্গে চেনা এবং অচেনা লাগছিল। লোকজনের পোশাকেও কেমন যেন অদ্ভুত পরিবর্তন চোখে পড়ছিল। অনেকের গায়ে নতুন ধরনের মোটা শীতের জ্যাকেট, কয়েকজনের হাতে অদ্ভুত রকমের মোবাইল ফোনও দেখলাম। এই প্রত্যন্ত অঞ্চল যেখানে নেটওয়ার্কই ঠিকমতো আসে না, সেখানে এত ফোন এলো কোথা থেকে? সরকার থেকে অত্র এলাকা ডেভেলপ করার জন্য এই অঞ্চলে একটি অস্থায়ী অফিস চালু করেছে বটে, আমার কাঁধেই তার সার্ভে করার দায়িত্ব পড়েছে। সেই থেকে মাস তিনেক হল এখানে এসেছি এবং আসার পর এখানকার আঞ্চলিক আদিবাসী উপজাতিদের এই গ্রামদেবীর মন্দিরটার প্রতি আমি কেমন একটা টান অনুভব করি। পুরনো পাথরের বেদির ওপর বসানো দেবীর মূর্তি, মূর্তিটা খুব বেশি পালিশ করা বা শৌখিন নয়, বরং খসখসে কালো পাথরের তৈরি, সময়ের ছাপ স্পষ্ট। দেবীর চোখ দুটো বড়, গোলাকার এবং অস্বাভাবিকভাবে উঁচু করে আঁকা, লাল রঙের ঘেরা, যেন সবসময় তাকিয়ে আছে। সেই চোখের দৃষ্টি এমন, মনে হয় তুমি যেখানেই দাঁড়াও না কেন তিনি তোমাকেই দেখছেন। মাথায় জটাজুটের মতো চুল, লাল সিঁদুর আর হলুদের আস্তরণে বিধ্বস্ত, কপালে বড় করে টানা সিঁদুরের টিপ যা গড়িয়ে নিচে নেমে এসে মুখটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে, গলায় নিম পাতা, লাল কাপড় আর শুকনো ফুলের মালা ঝোলানো, যেগুলো অনেক দিনের পুরনো, থুপুও কেউ সরায়নি। দেবীর মুখে এক অদ্ভুত দ্বৈততা, একদিকে মাতৃত্বের ছাপ, অন্যদিকে প্রচণ্ড ক্রোধ, ঠোঁট সামান্য ফাঁক, যেন কিছু বলতে চাইছেন বা হয়তো সতর্ক করছেন, দাঁত বা জিহ্বা একটু বের করা যা কালী সদৃশ্য রূপ দেয়। হাতগুলো সাধারণত আশীর্বাদের ভঙ্গিতে নয়, বরং এক হাতে অস্ত্রের আভাস, অন্য হাতে রক্ত মাখা প্রতীক মুঠো করে ধরা। পায়ের নিচে ছোট পাথরের আকারে কিছু চাপা পড়ে আছে, যাকে স্থানীয়রা বলে অশুভ শক্তির প্রতীক। সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা হল মূর্তির চারপাশ, মাটিতে শুকনো রক্তের দাগ, ভাঙা নারকেল, কালো হয়ে যাওয়া প্রদীপ আর এক ধরনের গন্ধ, ধূপ, সিঁদুর আর পুরনো রক্তের মিশ্র গন্ধ। গ্রামের মানুষের বিশ্বাস, উৎসবের রাতে এই মূর্তির চোখ নাকি জীবন্ত হয়ে ওঠে। তখন কে মানুষ আর কে অশরীরী তা আলাদা করা যায় না। দেবীর মধ্যে আমি মা মঙ্গলাকে অনুভব করতাম, তাই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে আমি প্রায় দিনই ভোরে আসি প্রণাম করতে। সেই মতো আজ ভোর রাতেও বেরিয়েছিলাম আর কবরস্থানের পাশে এসে কুয়াশার ভেতর ওভাবে জ্ঞান হারানোর পর সকালে জ্ঞান ফিরতে দেখি এই কাণ্ড। গতকালও এখানে কিছুই ছিল না, অথচ এক রাতের মধ্যে কি করে সব হল জানি না, কিন্তু তখনও আশ্চর্যের অনেক বাকি ছিল। মন্দিরের বাইরে অদ্ভুত পরিবর্তন দেখতে দেখতে চোখ চলে যায় কিছুটা দূরের কবরস্থানের দিকে। এ কি, সেখানে পাঁচিল এলো কোত্থেকে? কবরস্থানটি ধূসর রঙের পাঁচিলে ঘেরা, কিন্তু এটা কি করে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে পর্যন্ত আমি দেখেছি কবরস্থানটা শুকনো ডালপালা বাঁশের বেড়া ঝোপঝাড়ে ঘেরা ছিল। তবে এক রাতে পাঁচিল কিভাবে সম্ভব? আরো ভয়ের বিষয় হল পাঁচিলের গায়ে কাল রঙে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। দূর থেকে দেখতে ঠিক মানুষের হাতের ছাপের মতো লাগছিল। কিছু কিছু জায়গায় শুকনো লাল দাগও দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন খুব সম্প্রতি কেউ সেখানে কোনো আচার অনুষ্ঠান করে গেছে। পাঁচিলের ভেতর দিক থেকে কয়েকটা কাক একসাথে উড়ে বেরিয়ে আসতেই বুকের ভেতরটা ধক করে উঠল। কারণ কাকগুলো উড়ে যাওয়ার পর এক মুহূর্তের জন্য আমার মনে হল ভেতরে কেউ দাঁড়িয়েছিল। একজন লম্বা মানুষ স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়ে, কিন্তু চোখের পলক ফেলতেই সেখানে আর কাউকে দেখা গেল না। তবে ভাবার অবকাশ আর ছিল না। আমাকে রাস্তা থেকে তোলা ব্যক্তিটা সামনে এসে দাঁড়ায়। আরে, এ তো পুরোহিত মশাই, কিন্তু ওনার মুখের একই অবস্থা। তার মানে ভোর রাতে ওরকম ধপধপে সাদা দাঁড়িওয়ালা পুরোহিত মশাই আমার মনের কোনো ভ্রম নয়। কিন্তু আমার বেশ মনে আছে, দুই দিন আগে যখন মন্দিরে এসেছিলাম তখন ওনার মুখে কেবল কাঁচা পাকা দাড়ি গোফ ছিল। তবে দুই দিনে একটা মানুষের বয়স এত বাড়ল কি করে? নাকি সব কিছু আমার মনের কল্পনা? পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে যাব তার আগেই তিনি রাশভারী কণ্ঠে বলে উঠলেন, একই বাবু, আপনি এখানে এই সময় এলেন কিভাবে? না না, এটা ঠিক হয়নি, আপনি ভুল সময়ে এসে পড়েছেন, কিছু একটা অঘটন ঘটার আগে। চলুন আমার সাথে। এরপর আমি কিছু বলার আগেই তিনি আমার হাত ধরে এক প্রকার টেনে মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলেন। এরই মাঝে দেখি সামনে জটলা পাকানো ভিড়ের মাঝে লোকজন একজন পাগলকে খেপাচ্ছে। মুখটা দেখতে পাইনি, তবে লোকটার গলা শুনে মনে হচ্ছিল সে ভয়ে কাঁদছে। বারবার শুধু একটা কথাই চিৎকার করে বলছিল, ওরা মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, ওরা ডাকছে। মন্দিরে যেতে যেতে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করি, কে এই পাগল, লোকে কেন তাকে খেপাচ্ছে? মন্দিরের দালানে এসে দেবী মূর্তির সামনে থামলেন পুরোহিত মশাই। এরপর কিছুটা হতাশার স্বরে বললেন, কতবার তাকে বারণ করেছিলাম গ্রাম দেবীর উৎসবের সময় মাঠের সীমানার বাইরে যেতে না। সবাইকে বারণ করি, আপনাকেও বলে রাখছি, আপনি এখানে নতুন, মাস তিনেক পর যখন গ্রাম দেবীর পুজো উপলক্ষে এখানে উৎসব শুরু হবে তখন যেন ওই যে মাঠটা দেখছেন তার সীমানার বাইরে ভুলেও যাবেন না। এমনিতেই সকাল থেকে যা সমস্ত উদ্ভট ঘটনা ঘটে চলেছে তার উপর পুরোহিত মশাই কি সব আজগুবি কথা বলছেন কে জানে। কি করে যেন আমার মনের কথা বুঝতে পেরে পুরোহিত বিশ্বেশ্বর ঠাকুর গম্ভীর স্বরে বললেন, এখন বুঝবেন না বাবু, কিন্তু ভবিষ্যতে আমার এই কথা মনে না রাখলে আপনার অবস্থা ঠিক ওই পাগলের মতো হবে। একি বুড়োটা আমার মনের কথা বুঝল কিভাবে? ওনার কথায় আমি একটু থতমত খেয়ে আবারও জিজ্ঞেস করি, কে এই পাগল, কি করে বা সে পাগল হল? পুরোহিত মশাই আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে দেবী মূর্তির দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, জানি না, সময়ের অন্তরালে মায়ের কি লীলা। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, এই যে পাগল মানুষটিকে দেখছেন, তিনি ছিলেন তখন একজন বড় মাপের আধিকারিক অফিসার। আমাদের এলাকা উন্নততর করতে সরকার থেকে তাকে পাঠানো হয়েছিল, এখানে তদারকি করা ছিল তার কাজ। কথাটা শুনে আমি একটু চমকে উঠি। আমার জানা মতে আমি প্রথম সরকার থেকে এই এলাকায় এসেছি। তাহলে পুরোহিত মশাই যে বলছেন বেশ কিছু বছর আগে এখানে আরো কেউ এসেছিল, তবে কি আমি ভুল জানি? কিন্তু তখন মনের ভাবটা মনেই চাপা পড়ে, একরকম দম বন্ধ করা রুদ্ধ শ্বাস রূপ, যখন পুরোহিত মশাইয়ের মুখ থেকে পাগল মানুষটার নাম শুনলাম, অরিন্দম দাস পট্টনায়ক, মানে আমার মতো কেউ কিছু বছর আগে এখানে তদারকি করতে এসেছিল, মানলাম সেটা। তাই বলে নামটাও এক, হয়তো বিষয়টা কাকতালীয় হতে পারত, কিন্তু একটি বিষয় নয়, দুটো বিষয় একসাথে, এও কি সম্ভব? মাথার ভেতর আমার রিরি করে উঠল, এটা কি শুধুই মিল নাকি এখানে কিছু একটা লুকিয়ে আছে যা নজরে পড়ছে না? তবু উৎকণ্ঠা দমন করে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে থাকি। তিনি বলে চলেছেন, ওই যে মাঠের পাশে বড় অশুদ্ধ গাছটা দেখছেন, তারই ছায়ার নিচে গ্রাম দেবীর উৎসবের আয়োজন হয়। সারা রাত ধরে পুজো সম্পূর্ণ করার পর সকালে মায়ের ভোগ বিতরণ হয়। গ্রাম দেবীর উৎসব সম্পর্কে আমাদের এলাকার একটি পুরনো বিশ্বাস আছে, পুজোর রাতে শুধু মানুষের সমাবেশ হয় না, বরং 33 কোটি দেব দেবীরাও এই পবিত্র ভূমিতে আগমন করেন। তবে এর সঙ্গে আরেকটি কথাও জড়িয়ে আছে, উৎসব দেখতে মানুষের সঙ্গে সঙ্গে এই এলাকায় মৃত মানুষের আত্মা, প্রেতাত্মা, গন্ধর্বরাও এখানে আসেন। তারা মানুষের ভিড়ের মধ্যেই আমাদের মতো ঘুরে বেড়ায়। সেই পুরনো বিশ্বাস সম্পর্কে অরিন্দমবাবু কিছুই জানতেন না। পুরোহিত মশাই আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে মন্দিরের বাইরের মাঠটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি লক্ষ্য করলাম ওনার হাতটা কাঁপছে, মনে হচ্ছিল বহুদিন আগের কোনো ভয়ঙ্কর স্মৃতি আবার সামনে ফিরে এসেছে। সেদিন সারা রাত ধরে পুজোর নানান রকম আয়োজন চলছিল, ঢাকের শব্দ, কাঁসর ঘণ্টা, ধূপের গন্ধ আর মানুষের চিৎকারে পুরো পাহাড়ি অঞ্চলটা কেঁপে উঠছিল। হরিন্দমবাবু তখনও জানতেন না কখন যে তিনি গ্রাম দেবীর উৎসবের মাঝখানে অজান্তেই সেই রহস্যময় জগতের প্রান্তে এসে পড়েছিলেন। উৎসবের প্রধান রাত, মাঠ আর মন্দির চত্বর মানুষের ভিড়ে উপচে পড়েছে, শোভাযাত্রা আর পূজা দেখতে আসা মানুষের নানা প্রান্ত থেকে ঢল নেমেছিল সেদিন। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সেই ভিড়, মাটির দিকে তাকালেও মাটি দেখা যায় না, এতটাই ভিড়। অরিন্দমবাবুও সেই উন্মাদনায় মত্ত হয়ে দাঁড়িয়েছিলেন, কোনো কিছুর পরোয়া না করে উৎসবের নেশায় তিনি সেই জনসমুদ্রের মাঝখানে ঢুকে পড়েন। যদিও গ্রামে আসার পর কথায় কথায় তাকে উৎসবের অলৌকিক বিষয় সম্পর্কে অবগত করেছিলাম, কিন্তু শিক্ষিত মানুষ হিসেবে তিনি আমার কথাগুলো শ্রেয় ফুরিয়ে দিয়েছিলেন। হেসে বলেছিলেন, ভূত প্রেত বলে কিছু হয় না ঠাকুর মশাই, এগুলো সব মানুষের কুসংস্কার। পুরোহিত মশাই কথাটা বলতে বলতেই মৃদু মাথা নাড়লেন, তারপর তার চোখে মুখে হতাশা স্পষ্ট হয়ে উঠল। সেদিন সে ধাক্কা ধাক্কি আর ঠেলা ঠেলিতে পড়ে সামনে বা পেছনে যাওয়ার উপায় না পেয়ে অরিন্দম বাবু সেই জনসাগরের মধ্যে আটকে যান, কিন্তু সেই ভিড়ের মধ্যেই তিনি একটি বিষয় বুঝতে পারেন, তার শরীরে ধাক্কা খাওয়া কিছু মানুষের শরীর অস্বাভাবিক ঠান্ডা। ঘামে ভেজা মানুষের ভিড়ের মধ্যে বরফের মতো ঠান্ডা দেহের কিছু মানুষ, তাদের লক্ষ্য করার চেষ্টা করলেও ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মানুষের ভিড়ে ধাক্কা খেয়ে চলতে না পারার অবস্থায় এক মুহূর্তে তিনি মনে করলেন তিনি যেন একা হয়ে গেছেন। এক অদ্ভুত ভয়ের পরিস্থিতির মধ্যে পড়ে অরিন্দমবাবু তুলতে লাগলেন, ধাক্কা ধাক্কির মধ্যে কারো হাত যেন তাকে টানছে মনে হল, আবার কেউ যেন তার কানে অদ্ভুত কিছু কথা বলছে, এমন অনুভূতি হচ্ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে এত শব্দ থাকা সত্ত্বেও সেই ফিসফিসানি তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। কেউ বলছিল, সীমানা পার করো না, আবার আরেকটা কণ্ঠস্বর বলছিল, ওকে নিয়ে চলো। উৎসবের সেই আলো হঠাৎ যেন মায়াবী রূপে ম্লান হয়ে আসে। ঢাকের আওয়াজও তখন বহুদূর থেকে ভেসে আসা কোনো ক্ষীণ প্রতিধ্বনির মতো কানে শোনাচ্ছিল। চারপাশের মুখগুলো ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে, মানুষের মুখের ভেতর অন্য কারো মুখ ভেসে ওঠে। কারো চোখ ছিল না, ঠোঁট নড়ছিল অথচ শব্দ বেরোচ্ছিল না। এরই মাঝে একজন বৃদ্ধা মহিলাকে তিনি দেখেছিলেন, যার পা নাকি উল্টো দিকে ঘুরানো, কিন্তু ভিড়ের মধ্যে কেউ যেন সেসব খেয়ালই করছিল না। পুরোহিত মশাইয়ের কথা শুনতে শুনতে অজান্তেই গলা শুকিয়ে যাচ্ছে অনুভব করলাম। মন্দিরের ভেতরটা আচমকাই কেমন যেন ঠান্ডা হয়ে উঠেছে। বাইরে সকাল হলেও ভেতরে আলো কমে এসেছে মনে হচ্ছিল। পুরোহিত মশাই বলে চলেছেন, অরিন্দমবাবু সত্যিকারের ভয় পেতে শুরু করেছিলেন সেই মুহূর্তে। চারপাশের মানুষগুলো ক্রমশ ঝাপসা হয়ে উঠছিল, আর কিছু অচেনা অবয়ব তাকে ঘিরে ধরছে এমন মনে হচ্ছিল। সেই ভিড় থেকে যেভাবেই হোক বেরিয়ে আসার জন্য তিনি ছটফট করতে শুরু করেন, কিন্তু তিনি যতই হাঁটেন ভিড়ের শেষ নেই। যেদিকেই যাচ্ছেন মনে হচ্ছিল আবার একই জায়গায় ফিরে আসছেন। অবশেষে ভিড় ছেড়ে উৎসবের মাঠের একেবারে প্রান্তে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েন। আমি তখন পূজা অর্চনায় ব্যস্ত ছিলাম, কেউই খেয়াল করেনি তিনি যে সীমানা পেরিয়ে মাঠের বাইরের দিকে চলে গেছেন। পরে তার চোখ খুলেছিল উৎসবের আলোয় নয়, বরং এক পরিবর্তনহীন মানসিক অবস্থায়। উৎসবের ভিড়ের ধাক্কাধাক্কিতে অরিন্দম বাবু গুরুতরভাবে আহত হয়েছিলেন। আঘাত পাওয়া জায়গাগুলোতে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল। উৎসবের ভিড়ের লোকচক্ষুর আড়ালে সীমানা পেরিয়ে মাঠের কিনারায় তিনি কিছুক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকেন। রাত পেরিয়ে তখন ব্রহ্ম মুহূর্ত। ভোরের দিকে তার জ্ঞান ফিরল, চাঁদের ক্ষীণ আলো তখনও বিদ্যমান, তাছাড়া আর কিছুই ছিল না। কোন রকমের ব্যথা চেপে অরিন্দমবাবু টলতে টলতে কোয়ার্টারের দিকে ফিরে যান। পুরোহিত মশাই এই পর্যন্ত বলে থামলেন। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তখনও বাকি। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, মন্দির চত্বর পেরিয়ে যখন অরিন্দমবাবু নির্জন গলিতে কবরস্থানের কাছে পৌঁছালেন, তখনই তার মনে হল কেউ যেন পেছন থেকে তাকে ডাকছে। বাবু, এই সময় কোথায় যাচ্ছেন? পরিচিত কণ্ঠস্বর। পেছনে তাকিয়ে তিনি দূরে একটি মশালের আলো দেখতে পেলেন। কাছে পৌঁছানোর পর অরিন্দমবাবুর মনে হল হয়তো এই এলাকারই কোনো মানুষ। তখন অন্ধকার থাকার কারণে মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। তার আচরণ খুবই ঘনিষ্ঠ কারো মতো ছিল। পুনরায় কণ্ঠস্বর ভেসে আসে, বাড়ির দিকে যাচ্ছেন বাবু? আমিও ওই দিকে যাব, চল একসঙ্গে হাঁটি। এই বলে সে অরিন্দমবাবুর সঙ্গে যোগ দিল। ক্লান্ত অরিন্দমবাবুর কাছে সেটা বড় স্বস্তির মনে হল। সারারাতের ভয়, ধাক্কাধাক্কি আর অদ্ভুত অভিজ্ঞতার পর একজন সঙ্গী পাওয়া যেন আশীর্বাদের মতো লাগছিল। আমাদের গ্রামে অনেক আগে থেকে একটা কথা প্রচলিত আছে, উৎসবের রাতে একা চলা মানুষকে পথভ্রষ্ট করতে আসে এমনই এক দুষ্ট শক্তি। তবে শহুরে শিক্ষিত মানুষেরা এসব কথা বিশ্বাস করত না, অরিন্দমবাবুও করেননি। সামনে হাঁটা লোকটির হাতে থাকা মশালের আলো দেখে অরিন্দমবাবু তার পিছু নিলেন। মশালের আগুনটা কেমন যেন অস্বাভাবিক ছিল, সাধারণ আগুনের মতো হলুদ বা লাল নয়, বরং মাঝে মাঝে নীলচে আভা ছড়িয়ে দিচ্ছিল। চারপাশের অন্ধকারের সেই আলো পড়তেই গাছের ছায়াগুলো কেমন বিকৃত দেখাচ্ছিল। হাওয়াও তখন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছে। কিন্তু হাঁটতে হাঁটতে তিনি একটি বিষয় লক্ষ্য করলেন, সামনে হাঁটা লোকটি যেই পথ অতিক্রম করছে সেই পথ যেন অদ্ভুতভাবে বারবার সামনে ফিরে আসছে। পরিচিত সেই সব শুকনো কুয়ো, অশ্বত্থ গাছ আর কবরস্থান, সেসব যেন বারবার তিনি দেখেছেন। একসময় অরিন্দমবাবুর মনে হল তারা যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। তিনি কয়েকবার থেমে চারপাশটা বোঝার চেষ্টা করলেন, কিন্তু তখন আশেপাশের পরিবেশটাও কেমন বদলে যেতে শুরু করেছিল। চারিদিকে কুয়াশা ঘন হয়ে উঠেছে। দূরের জিনিস তো দূরের কথা, নিজের হাতটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। সামনে হাঁটা মানুষ একটিও শব্দ করছিল না। মশালের আগুনের স্ফুলিঙ্গগুলো বাতাসে অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছিল। ওটা যে কোনো সাধারণ আলো নয় সেটা বুঝতে অরিন্দম বাবুর দেরি হয়ে যায়। তিনি যেন সেই মশালের আলোর পেছনে কোনো এক মায়ার ঘুরে পড়ে হাঁটছিলেন। মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে সেই পথসঙ্গী গ্রামের পুরনো কথা বলছিল, আবার কখনো একেবারে চুপ হয়ে যাচ্ছিল। তার কলার স্বরও ধীরে ধীরে বদলাতে শুরু করে, কখনো সেটা বৃদ্ধ মানুষের মতো শোনাচ্ছিল, কখনো আবার অদ্ভুত রকমের শিশুকণ্ঠ। একবার তো অরিন্দমবাবুর মনে হল সেই লোকটার হাসির শব্দ যেন একসাথে অনেকগুলো মানুষের হাসির শব্দের মতো শোনাচ্ছে। ঘোরের মধ্যে কোয়ার্টারের পথে না গিয়ে অরিন্দমবাবুকে নিয়ে যায় সে অন্ধকার বনভূমি আর ক্ষেতের ধারে। পথে কিছু জিজ্ঞেস করতে গেলেই সামনে থাকা অবয়বটি দ্রুত হাঁটতে শুরু করে। অরিন্দমবাবু যতবার বলতে চেয়েছেন এই রাস্তা তো আমাদের কোয়ার্টারের দিকে যায় না, ততবারই লোকটা কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে গেছে। অরিন্দমবাবুর মনে হচ্ছিল তার চেতনা হারিয়ে যাচ্ছে। মশাল থেকে ছিটকে পড়া আলোর ঝলক তার চোখকে অন্ধ করে দিচ্ছিল। মাঝে মাঝে তিনি দেখতে পাচ্ছিলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের মতো অবয়ব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাছে যেতেই আর কিছু নেই। একবার তিনি স্পষ্ট দেখলেন একটা শুকনো গাছের ডালে সাদা কাপড় পরা এক মহিলা। চোখের পলক ফেলতেই সেটা কর্পূরের মতো অদৃশ্য হয়ে যায়। এর মাঝে সামনে হাঁটা অবয়বটা আচমকাই বাতাসে মিলিয়ে যাওয়া মাত্রই তার হাতে থাকা মশালের আলো এক বিশাল অগ্নিগোলকে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। অরিন্দমবাবু হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে খেয়াল করলেন তিনি ততক্ষণে পাহাড়ের খাদের কিনারায় এসে পড়েছেন, আর এক পা এগুলেই পিছলে খাদে পড়তেন। নিচে গভীর অন্ধকার, খাদের নিচে দেখা যাচ্ছিল না, শুধু দূরে কোথাও ঝর্ণার কলকল শব্দ আর বাতাসের গর্জন শোনা যাচ্ছিল। অরিন্দমবাবু পরিস্থিতি সামাল দিয়ে সবে ধাতস্থ হবার চেষ্টা করছিলেন। এমন সময় বাতাসে এক ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে। এর ফলে তিনি আঁতকে উঠে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠেন। তার খালি মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে অসংখ্য চোখ তাকে দেখছে। সে রাতের দেখা সেই ভয়ঙ্কর অবয়ব আর অনুভূত হওয়া ঘটনাগুলো অরিন্দমবাবুকে চিরদিনের জন্য ভেঙে দিয়েছিল। সেই এক রাতের পর তিনি মানুষের মধ্যে পাগলাবাবু হয়ে উঠেছিলেন। তারপর থেকে আর কোনো দিন তিনি পুরোপুরি স্বাভাবিক হননি, সবই হয়তো অদৃষ্ট। কতবার ওনাকে বলেছিলাম উৎসবের সময় অহেতুক কৌতূহল বশত বাড়াবাড়ি না করতে, শোনেননি। মাঝে মাঝে অবশ্য স্মৃতিশক্তি ফিরে এলে অরিন্দমবাবু আমাকে এলোমেলোভাবে ওনার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা খুলে বলতেন। তিনি বলতেন সেই রাতের পর থেকে নাকি মাঝে মাঝেই তিনি নিজের আরেকটা অবয়ব দেখতে পান, কখনো কুয়োর জলে, কখনো জানালার কাছে, আবার কখনো গভীর রাতে ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে দেখেন। আর সবচেয়ে ভয়ের বিষয় ছিল সেই অবয়বটা সবসময় তার চেয়ে বয়সে বড় দেখাত, যেন ভবিষ্যতের কোন ক্লান্ত ভাঙা সংস্করণ। প্রথম দিকে তিনি ভেবেছিলেন সবই মানসিক বিভ্রম, কিন্তু একদিন গ্রামের কয়েকজন মানুষও নাকি একই দৃশ্য দেখেছিল। তারপর থেকে সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে। আপনাকেও বলছি বাবু, সামনে গ্রামদেবীর উৎসবের সময় ভুলেও মাঠের সীমানার বাইরে যাবেন না, সময় ফুরিয়ে আসছে, বেশিক্ষণ আর এখানে থাকাটা ঠিক হবে না। চলুন আপনাকে কিছুটা পথ এগিয়ে দেই। এই বলে পুরোহিত মশাই একরকম আমার হাত ধরে টেনে মন্দির থেকে নামিয়ে আমাদের ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকেন। মন্দির থেকে বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যেই পাঁচিল ঘেরা কবরস্থানের পাশে পৌঁছাই। পাঁচিলটা এবার স্পষ্ট দেখা গেল। খুবই অবাক হই কি করে সম্ভব এক রাতের মধ্যে কাঁটা ঝোপঝাড় বাঁশ ডালপালার বেড়ার পরিবর্তে পাঁচিল তৈরি করা। কিছুই বুঝতে পারছি না। পাঁচিলের গায়ে কালো রঙের দাগগুলো এবার আরো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু কিছু জায়গায় হাতের ছাপের মতো চিহ্ন, মনে হচ্ছিল যেন ভেজা কাদামাখা হাত দিয়ে পাঁচিল ছুঁয়ে রেখেছে। এদিকে তখনও বিস্ময়ে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে চলেছে যে তিনি এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছেন। তিনি নিশ্চুপ। কবরস্থানটা পেরোনোর সময় আবারও চোখে পড়ল মস্তিষ্ক বিকারগ্রস্ত অরিন্দম বাবুকে কিছু লোকজন খেপাচ্ছে। তিনি রাস্তার পাশে বসে নিজের মনেই কি যেন বিড়বিড় করছিলেন। হঠাৎই তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন, আর সেই দৃষ্টি দেখা মাত্রই আমার বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে কেঁপে উঠল। কারণ তার চোখে এমন এক আতঙ্ক ছিল যেন তিনি আমাকে চিনতে পেরেছেন। কিন্তু সেই সঙ্গে এবারে যে দৃশ্যটা চোখে পড়ল তা দেখার পর আমার চক্ষু চড়ক কাজ, আতঙ্কে ভাষা হারিয়ে ফেলেছি। তার চেয়ে অবাক করা বিষয়, ভোর রাতের মতো আবারও জমাট বাঁধা ধোয়ার মতো কুয়াশার বলয় ভেসে উঠেছে রাস্তার মাঝে। এবার কুয়াশার ভেতর থেকে যেন ক্ষীণ ফিস ফিস শব্দও ভেসে আসছে। মনে হচ্ছিল কেউ আমার নাম ধরে ডাকছে। আচম্বিতে পুরোহিত মশাইয়ের দিকে তাকাতে না তাকাতেই দেখি উনি হঠাৎই ফিরে যান বাবু, ফিরে যান বলে আমাকে সেই কুয়াশার বলয়ের মধ্যে এক প্রকার ঠেলে দেন। হুড়মুড়িয়ে কুয়াশার ভেতরে পড়ে যাওয়ার সময় তখন দূর থেকে পুরোহিত মশাইয়ের ক্ষীণ কণ্ঠস্বর ধোঁয়ার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, ফিরে যান বাবু, ফিরে যান, ফিরে যান বাবু, ফিরে যান। ধোঁয়ার বলয়ের ভেতর হুড়মুড়িয়ে পড়ে গিয়ে কোনো কিছুতে আঘাত পাই। জ্ঞান হারানোর আগে পর্যন্ত শেষ দৃশ্যপটটা চোখের সামনে আবছা ভাসছিল। মস্তিষ্ক বিকারগ্রস্ত অরিন্দম বাবুর এলোমেলো আগোছালো মুখটা তখন মনের গহীনে একরাশ প্রশ্নের ঝড় তুলেছে। একটি মানুষ আমারই মতো কয়েক বছর আগে এই এলাকায় চাকরির সুবাদে এসেছে, যেই মানুষটার নামও আমার নামের সাথে কাকতালীয়ভাবে মেলে, কিন্তু কুয়াশার ভেতর পড়ে যাওয়ার আগে যেটা দেখলাম সেটা কি করে সম্ভব? জানি না বাস্তবতার সাথে এর কোন সম্পর্ক আছে কিনা। আমি স্পষ্ট দেখেছি সেই অরিন্দম বাবু অবিকল আমার মতো দেখতে, শুধু বয়সের পার্থক্য 15-20 বছরের। শুনেছি পৃথিবীতে নাকি 7 জন মানুষ একই রকম দেখতে হয়, তাই বলে সেটা আমার সাথেই ঘটল? সকাল থেকে যা সমস্ত ঘটে চলেছে এসবের কি কোনো ব্যাখ্যা আছে? জানি না, আর কিছু মনে করতে পারিনি, বেহুশ হয়ে পড়ে যাই। আচমকাই কোনো কিছুতে আঘাত পেয়ে হুঁশটা ফেরে, তবে এবার চোখ খুলতেই দেখি চারদিকে খুটখুটে অন্ধকার। এ কি, তার মানে গোটা একটা দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু কোথায় আমি? অন্ধকারে ঠিক সেরকম ঠাহুর করতে না পারলেও পাশে দেখি একজন শব্দ করে উঠে দাঁড়াচ্ছে। পাশের মাটির কলসি ভেঙে মোমো করা তালের রসে ভিজে যাচ্ছে মাটি। বুঝলাম অন্ধকারে রস সংগ্রহকারী মানুষটা আমার শরীরে হোঁচট খেয়ে পড়েছে। আসলে আমি যে রাস্তার মাঝখানে পড়ে আছি সেটা আগে না বুঝতে পারলেও এখন পারছি। অন্ধকারটা ততক্ষণে চোখে সয়ে গেছে, আঁধারেরও একটা আলাদা আভা আছে। সেই আবছা আভায় ঠাহর করতে পারছিলাম কেমন করে যেন আমি পাহাড়ের প্রায় পাদদেশ সংলগ্ন জঙ্গলটার রাস্তার উপর পড়ে আছি। জানি না সেখানে কি করে গেলাম, আর সারাদিনে কারোরই চোখেই বা কেন পড়লাম না। চারপাশে ভেজা মাটির গন্ধ, দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। জঙ্গলের গাছগুলো অন্ধকারে কেমন যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছিল, সেই বাতাসের মধ্যে এক ধরনের কাঁচা তালের রসের গন্ধ মিশে আছে। দেখলাম আমাকে ওভাবে রাস্তার উপর পড়ে থাকতে দেখে লোকটাও অবাক। আমার পোশাক আশাকে দেখে কিনা জানি না লোকটা বাবু সম্বোধন করে নিজে থেকে এসে আমাকে ধরে ধরল। তখনও তার শ্বাস দ্রুত ওঠানামা করছে, মনে হচ্ছিল সে বোধ হয় কোনো কিছুর ভয়ে দৌড়েছে। আমি উঠতে উঠতে তাকে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে ভাই, তুমি এইভাবে অন্ধকারে ছুটে আসছিলে কেন?
লোকটা আমাকে তুলেই বুকের উৎকণ্ঠায় ঢোক গিলে থতমত খেয়ে বলতে শুরু করে,
মাঠের পাশে যে শতাব্দী প্রাচীন অশুদ্ধ গাছটা ছায়া বিস্তার করে দাঁড়িয়ে আছে, যার নিচে গ্রামদেবের উৎসব উজ্জীবিত হয়, আপনি হয়তো জানেন কিনা জানি না, সেখানে রাতে খুব কেউ একটা যায় না। সেই মাঠের পাশে তাল বাগান আছে একটা, সেখানেই আজ রাতে রস সংগ্রহ করতে গিয়েছিলাম। কলসি আগেই বেঁধে রেখে আসি, রাত একটার পর রস সংগ্রহ করতে বেরিয়েছিলাম। একে একে সবকটা গাছ থেকে কলসি নামিয়ে ভোর চারটা নাগাদ গরুর গাড়ি করে সদরে নিয়ে যাব বিক্রি করতে।
কি লোকটা বলছে কি? তার মানে শুধু অন্ধকার না, রীতিমতো গভীর রাত হয়ে গেছে, কিন্তু কিভাবে? লোকটা বলে চলেছে,
কালিয়াপানির এই এলাকায় কারো তাল গাছগুলোকে ঠিক যেন আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একজন রস সংগ্রহকারক হিসেবে আমার কাছে সেই জায়গাটি স্বর্গ। আমি পাশের গ্রামে থাকি, কালিয়াপানির বিস্তৃত গিরিপথ পেরিয়ে আলের রসের গন্ধমুখে বাতাস এই জায়গার বিশেষত্ব। একটা সময় আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, সেটাই আমাকে রস সংগ্রহের কাছে নিয়ে আসে এই সদর থেকে রস সংগ্রহ করতে আসা গরুর গাড়ি ভোর চারটায় পৌঁছায়। সেই গাড়ি আসার আগেই এই কলসিগুলো নামিয়ে প্রস্তুত রাখতে হয়, তাই আমার কাছে ঘুম প্রায় আছে না। রাত প্রায় একটা বাজলেই আমি ছুরি আর পাত্র নিয়ে নির্ধারিত তালগাছগুলোয় উঠি। আজও বরাবরের মতো তাই এসেছিলাম। আজ গ্রামদেবীর মন্দির সংলগ্ন মাঠের কাছে ওই তালবাগানে রস সংগ্রহ করার পালা ছিল।
লোকটা কথাগুলো বলতে বলতে বারবার ভয় পাওয়া চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সে খুবই উত্তেজিত এবং আতঙ্কিত। বলে চলেছে লোকটি,
জানি না কোনো গুরুত্বপূর্ণ দিন ছিল কিনা, ওই একটা বড় পুজো ছিল গ্রামদেবীর মন্দিরে, রাত প্রায় একটা পর্যন্ত সেই পুজো চলেছিল। প্রদীপের আলো আর কর্পূরের গন্ধ তালবাগান থেকে সর্বত্র বিরাজমান, এছাড়াও মন্ত্র উচ্চারণ, মাদলের শব্দ চারিদিকে পরিবেশকে মুখরিত করে তুলেছিল। প্রায় রাত একটা বেরোতেই সব শান্ত হয়ে যায়, মন্দির চত্বর আবারও অন্ধকারের কবলে ঢলে পড়ে। এদিকে তখনই আমি সেখানে পৌঁছাই। দূরে কোথাও তখন শেয়ালের হাহাকার শোনা যাচ্ছিল। মাঠের সীমানায় ওই তালবাগানের মাঝে প্রকাণ্ড তাল গাছটা ছিল আমার প্রথম রস সংগ্রহের লক্ষ্য। রাতের অন্ধকারে গাছগুলোকে তখন বিশাল কালো ছায়ার মতো দেখাচ্ছিল। আকাশ মেঘে ঢেকে গেছে, দূরে পাহাড়ের গা ঘেঁষে কুয়াশার আস্তরণ ভেসে বেড়াচ্ছিল। লণ্ঠনটা মাটিতে রেখে আমি সামনে এগোই। গাছের কাছে পৌঁছতেই আমার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করল। চারদিকে নানান রকমের সুগন্ধ, ধূপ কর্পূর ফুল আর কাঁচা তালের রসের গন্ধ একসাথে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। তাল গাছে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিলাম, এমন সময় মাঠের প্রান্তে থাকা অশুদ্ধ গাছের পাতাগুলো বাতাস না থাকা সত্ত্বেও খেয়াল করলাম অদ্ভুতভাবে দুলতে শুরু করেছে। প্রথমে ভাবলাম হয়তো রাতের শিশির পড়ছে, কিন্তু একটু পরে বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়, কারণ শুধু ওই গাছটার পাতাই নড়ছিল, চারপাশের কোনো গাছের পাতায় একটুও শব্দ ছিল না। ভয় একটু পেলেও আমি পিছিয়ে যাইনি, এভাবে ভয় পেলে তো পেট চলবে না। এই ভেবে আমি প্রথম তাল গাছটায় উঠে পড়ি। সেই গাছে উঠলে মন্দিরের ভেতরের অংশটা স্পষ্ট দেখা যায়। গাছের অর্ধেকটা উঠতেই আমি একটু হাঁপ ছাড়ি, নিচের লণ্ঠনের আলো তখন ছোট্ট বিন্দুর মতো লাগছিল। চারপাশে এত নিরবতা ছিল, নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। এরপর লোকটা গলা নামিয়ে আরো নিচু স্বরে বলল, বুঝেন, সবে প্রথম তাল গাছটার টগায় পৌঁছে রস ভর্তি কলসিটা নামাতে গেছি, এমন সময় হঠাৎ দেখি মাটির দিকে কয়েকটা আলোর বিন্দু নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম পুজো শেষে গ্রামের লোকজন ফিরে যাচ্ছে, কিন্তু একটু পরে বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়, কারণ যারা আসছিল তাদের কারো পায়ের শব্দ ছিল না। আমি গাছের উপরে বসেই দেখতে থাকি কুয়াশার মধ্যে কয়েকটা মানুষের মতো অবয়ব মাঠের চারপাশে ঘুরছে, তাদের হাতে ছোট ছোট আলোর বিন্দুর মতো কিছু একটা জ্বলছে। সে আলো মশাল বা লণ্ঠনের ছিল না, কেমন নীলচে রঙের। আর সবচেয়ে ভয়ের বিষয় হল তারা হাঁটছিল ঠিকই, কিন্তু তাদের শরীরের নিচের অংশ ছিল না, কুয়াশার ভেতরে মিলিয়ে গেল যেন হঠাৎ করে।
লোকটার কথা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সেবার আরো কাছে এসে ফিসফিস করে বলতে লাগল,
ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটু ডাং শব্দ ভেসে আসতে থাকে, সেদিকে ঘুরে দেখা দিয়ে চোখ আটকে যায়। তখনও মন্দিরের ভেতরে এক ধরনের ম্লান আলো। এরপর আমার দৃষ্টি গ্রাম দেবীর দিকে যেতেই দেখি নিভে না যাওয়া আগুনের লালাভার মতোই যেন কিছু একটা দেখতে পাচ্ছি, সেটা নড়ছিল। আমি চোখ মুছে আবার তাকাই, দেখি বেদিতে প্রাণ আলোয় একটা অবয়ব বসে, যেটা আর যাই হোক কখনোই মানুষ হতে পারে না, কারণ সেই অবয়বটির উচ্চতা 8 ফুটের উপরে, আর চুল মাটিতে লুটিয়ে পড়েছে, হাতগুলো বড় বড় পালার মতো কিছু একটা তাতে ঝলমল করছে। পুজো শেষ হওয়ার পর এখন মন্দিরে এটা কি? আমার বেড়ে যাওয়া হৃদস্পন্দন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম, শ্বাস নেওয়ার জন্য ভুলে গেছি। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে মাটিতে আচড়ানোর মতো, তারপরে সেই অবয়বটি বেদির চারপাশে ঘুরতে লাগলো, প্রতিটি পায়ের শব্দে ডালপালা ভাঙার মতো আওয়াজ। এর ঠিক পরে সেখানে চারিদিকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে, মনে হচ্ছিল কেউ যেন চামড়া পুড়িয়েছে। আমার গা গুলিয়ে ওঠে, খানিক বাদে ঘোড়া বন্ধ করে বেদির নিচে মাটিতে রাখা পূজোর উপকরণগুলোর মধ্যে ঝুঁকে বসে সে অবয়বটি কিছু খেতে তাকে মনে হল। সেই দৃশ্য গাছের ওপর বসে দেখতে দেখতে আমার হাত পা কাঁপছিল, হয়তো নিচে পড়ে যাব সেই ভয়ে অজান্তে। আমি একটু নড়ে উঠতেই গাছের একটি শুকনো বাকল দুলে উঠে শব্দ করল, আর ঠিক সেই মুহূর্তে অবয়বটি মাথা তুলে আমার দিকে তাকাল। সেই চলচলে চোখ আমাকেই দেখছে। আমি বুঝতে পারছিলাম আসলে সেই অন্ধকারে আমি চাইছিলাম যাতে তার দৃষ্টি আমার দিকে না পড়ে, কিন্তু আমার কিছু করার ছিল না। সেই দৃষ্টিতে আমার মনে হল যেন সমগ্র পৃথিবী উল্টে গেছে। আর ঠিক তারপরেই মন্দিরের ভেতর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসির প্রবল শব্দে মন্দিরের ভেতর গাছে ঝুলে থাকা অন্ধকারে বাদুড়ের দল একসঙ্গে উড়ে গেল, চারপাশের বাতাস কেঁপে উঠল। আমি ভয়ে ততক্ষণ চোখ বন্ধ করে ফেলেছি, তবু সেই হাসির শব্দ কানে বাজছিল। শব্দগুলো শুনে মনে হচ্ছিল অনেকগুলো মানুষ ফিসফিস করে কথা বলছে, আমি ভাষাটা বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছিল কোন মহিলা কাঁদছে, আমি কাঁপতে কাঁপতে কাঁচটা শক্ত করে ধরে রাখি। আমার যেন জ্ঞান হারিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছে, যেভাবেই হোক নিচে নামতে হবে। সঙ্গে সঙ্গে কাঁচ থেকে পিছলে নিচে নেমে আসি, আর তার ফলে আমার বুক হাত ছিঁড়ে যায়, তবু কোনো ব্যথা টের পাইনি। নিচে নামার সময় মনে হচ্ছিল সেই অবয়বটি কি কাঁচ থেকে আমার নামার অপেক্ষা করছে। যে কাছ থেকে নামতে 10 মিনিট লাগে সেখান থেকে আমি কয়েক মুহূর্তে নিচে নেমে এলাম। নিচে নেমে আর ফিরে তাকাইনি, প্রাণপণ দৌড়াতে থাকি। পেছনে কেউ আমাকে তাড়া করছে এমনটাই মনে হচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমার পা কাঁটা ঝোপে ছুড়ে যাচ্ছিল, তবুও থামিনি। একবার মনে হল আমার ঠিক পেছনেই কেউ হাঁটছে। ভারী পায়ের আওয়াজ আন্দাজ করতে পারছিলাম, কিন্তু কি আশ্চর্য, আমি যত দৌড়াই জোরে পেছনের শব্দটাও একই গতিতে এগিয়ে আসতে থাকে। তারপর হঠাৎই আমার কানের খুব কাছে কেউ ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। আমি ভয়ে প্রায় কেঁদে ফেলেছিলাম, তবুও সাহস করে একবার ঘাড় ঘোরাতে যাব। ঠিক তখনই সামনের রাস্তার মাঝে অন্ধকারে বুঝতে না পেরে আপনার শরীরে হোঁচট খেয়ে পড়ে যাই, তারপরই আপনার জ্ঞান চলে আসে বাবু।
জঙ্গল যেন হঠাৎ শব্দ গিলে ফেলেছে। দূরে কোথাও একটা শেয়ালের ডাক উঠেই থেমে গেল, তারপর আবার নিস্তব্ধতা। সেই নীরবতার ভেতরেই আমরা দুজনে দাঁড়িয়ে আছি গাছের মোটা কাণ্ডের পাশে। রস সংগ্রহকারী লোকটার শ্বাস তখনও দ্রুত ওঠানামা করছে। আমি নিজেও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। মনে হচ্ছিল চারপাশের অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে। এমন সময় হঠাৎই গ্রামের ভেতর থেকে একটা হট্টগোল আর চিৎকার ভেসে এল। এত রাতে গ্রামে আবার কি হবে? চক্ষু কর্ণের বিভাদ ভঞ্জন ঘটাতে শব্দের উৎস অনুসরণ করে আমরা পা বাড়ালাম সেদিকে। হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম শব্দটা শুধু মানুষের চেঁচামেচি নয়, এর মধ্যে ভয়ও মিশে আছে। কেউ যেন উত্তেজিত হয়ে তর্ক করছে, আবার দূর থেকে কয়েকজন মহিলার আতঙ্কিত গলাও ভেসে আসছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামের মাঝখানে পৌঁছে যাই। এই গ্রামে এতদিন থাকা সত্ত্বেও মুশকিলটা হল কোনো রাস্তাই ঠাহর করতে পারছিলাম না। মনে হচ্ছিল চারিদিকটা কেমন যেন এক রাতেই ঝোপঝাড় আর জঙ্গলের আধিক্যে ভরে গেছে। কিছু কিছু বাড়িও কেমন যেন পুরনো আমলের দেখাচ্ছিল। যে জায়গায় আগে টিনের চাল দেখেছিলাম এখন সেখানে খড় শুকনো পাতার ছাউনি চোখে পড়ছে। রাস্তার পাশের বাঁশের বেড়াগুলো অনেক পুরনো আর ভাঙাচোরা লাগছিল। কেবল গ্রামের মাঝখানে মাটির ফাঁকা চত্বর, তার মাঝে গ্রামের চাতালটা মোটামুটি কোনো পরিবর্তন ছাড়াই চোখে পড়ল। রস সংগ্রহকারী লোকটাই পথ দেখিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে সে পেছনে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। যাই হোক, চাতালের পাশে পৌঁছাতেই দেখি মশালের আলো তপতপ করছে। আলোটা স্থির নয়, বাতাস না থাকা সত্ত্বেও শিখাগুলো কেমন অস্বাভাবিকভাবে কাঁপছিল। ফাঁকা চত্বর ধীরে ধীরে ভরতে শুরু করেছে। আমাদের মতো গ্রামের বাকি লোকজনও সেই চেঁচামেচিতে ছুটে এসেছে। প্রথমে এলো কয়েকজন পুরুষ, হাতে লাঠি, কারো হাতে টাঙ্গি। তাদের মুখ শক্ত, চোখে টান টান রাগ। এরপর আসে আরো মানুষ, নারী পুরুষ মিশে গেছে। কারো মুখে কথা নেই, সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে শুধু তাকিয়ে আছে চাতালের মাঝে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষের দিকে। কারা এরা? এত রাতেই বা এই প্রত্যন্ত অঞ্চলে কি করছে? দেখলাম তাদের পাশে দুজন খাকি উর্দিধারী মানুষ উপস্থিত, কাঁধে রাইফেল, কিন্তু ভঙ্গিতে অস্বস্তি স্পষ্ট। তবে এরা কি শহর থেকে এসেছে? তাদের হাতে শিকেলে ব্যাটারি সেল যুক্ত টর্চ, যার আলো বারবার জ্বালাচ্ছে। টর্চগুলোর আলো খুব দুর্বল ছিল, মাঝে মাঝে আলো নিভে যাচ্ছিল। তাদের পোশাকও কেমন যেন পুরনো দিনের সরকারি অফিসারদের মতো। একজনের হাতে বড় চামড়ার একটা ফাইলও ছিল, কিন্তু এত রাতে এখানে কি চাই? এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে যাব, ঠিক তার আগে রস সংগ্রহকারীর লোকটা আমার হাত চেপে ধরে ইশারায় মানা করল। তার বক্তব্য আগে পরিস্থিতিটা আড়াল থেকে দেখে বুঝে তারপর যেতে। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই, কারণ ততক্ষণে আমার নিজের ভেতরেও এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়েছে। মনে হচ্ছিল এই দৃশ্য আমি আগেও কোথাও দেখেছি, মনে করতে পারছি না। এরই মাঝে দেখলাম একজন অফিসার এগিয়ে এসে গলা উঁচু করে বলল,
এভাবে জড়ো হওয়া বেআইনি। রাত অনেক হয়েছে, সবাই বাড়ি ফিরে যান, ভোর থেকে খনন শুরু হবে। আজ রাত জেগে আমরা প্রস্তুতি নিচ্ছি। অত্র এলাকায় ক্রোমাইট নামক বিপুল খনির সন্ধান পাওয়া গেছে, তা আহরণের জন্য প্রক্রিয়া শুরু হবে। আপনারা কেন বুঝতে চাইছেন না? মুখ্যমন্ত্রী আপনাদের ভালো চান, মানুষ হিসেবে আপনারা কেমন তা তো জানেন।
তবু কেউ নড়ল না। উপস্থিত গ্রামবাসীর ভিড়ে মৃদু গুঞ্জন উঠল ধীরে ভারী। একজন বৃদ্ধ লোককে দেখলাম দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলছেন। একজন মহিলা নিজের গলায় থাকা লাল কাপড় শক্ত করে চেপে ধরেছেন। আর সবাই কেমন সন্দেহ ভরা চোখে অফিসারদের দিকে তাকিয়ে আছে। এটা কি হল? মাথাটা ঝিমঝিম করে উঠছে। আমি ঠিক শুনলাম তো? কি বলছে অফিসারগুলো? রস সংগ্রহকারী লোকটার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে সে আবারও হাত চেপে থামাল। কিন্তু মনের ভেতর ওঠা প্রশ্নের ঝড়, আমি থামাই কি করে? সবকিছু যে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কি সব বলছে অফিসাররা? এই এলাকায় ক্রোমাইট খনিজ আহরণ হচ্ছে তা তো প্রায় 3 দশক হল, তাও মানলাম। সরকার নতুন কোন খনির সন্ধান পেয়েছে, আমাদের টিমকে না ইনভলভ করে নতুন টিম পাঠিয়েছে, সেটাও মানা যায়। কিন্তু এসব কি বলছে মুখ্যমন্ত্রী? এটা কি করে সম্ভব? তিনি অন্তিমবারের মতো মুখ্যমন্ত্রী ছিলেন অনেক আগে, এখন তো নতুন মুখ্যমন্ত্রী। মাথা ঘুরতে শুরু করল। হঠাৎই আমার মনে হল বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু অবাক হওয়ার ব্যাপার ছিল তখনও বাকি। দেখলাম ভিড়ের মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে এলো। পোশাক আশাক দেখে মনে হল পুরোহিত কোচের কেউ। কিন্তু মশালের আলোয় মুখটা পরিষ্কার হতেই আমার চক্ষু চড়ক কাজ। মাথায় পাগড়ি, মুখে খোঁচা খোঁচা দাড়ি অবিকল একই। শুধু কেমন যেন বয়সটা অন্তত 30 বছর কমে গেছে। অজান্তেই মনে মনে বলে ফেললাম, আরে ইনি তো পুরোহিত মশাই, কিন্তু ওনাকে এত যুবক দেখাচ্ছে কি করে? উনি তো বয়স্ক একজন মানুষ, সকালেই দেখলাম। পরক্ষণেই নিজে নিজেই সেই উৎকণ্ঠার সমাধান করি। ভাবলাম হয়তো পুরোহিত মশাইয়ের ছেলে, তাই ওনার মতো দেখতে। তখনও বাইরে না বেরিয়ে ঘাপটি মেরে সামনের দৃশ্যগুলো দেখছি। পুরোহিতের কপালে টকটকে লাল সিঁদুরের তিলক, চোখ অস্বাভাবিকভাবে স্থির, তিনি কিছু বিড়বিড় করে পড়ছিলেন। তাঁর অফিসারদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, এখানে মাটি কাটা যাবে না। আপনারা যেখানে মাটি খুঁড়তে চাইছেন সেটা তেনাদের এলাকা, নিজের ভালো চান তো চলে যান। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। অফিসার এবার বিরক্ত হয়ে হাত নাড়ল, এসব কুসংস্কার বন্ধ করুন, কাজ চলবে সরকারি নির্দেশ। কথাটা শেষ হতে না হতেই ভিড়ের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। কেউ পা ঠুকছে, কেউ কাঁধে দোলাচ্ছে, নারীদের মধ্যে কয়েকজন হঠাৎ মাথা দুলিয়ে উঠল। আমরা আরো একটু সরে গেলাম গাছের আড়ালে। বুকের ভেতর ধুকপুকানি কয়েক শুকুন বেড়ে গেছে। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কোথা থেকে অসংখ্য চোখ তাকিয়ে আছে। এরই মাঝে একজন মহিলা হঠাৎ সামনে ছুটে এলো। তার গলা থেকে বেরোল অচেনা শব্দ, চিৎকার নয়, আবার কথাও নয়। সে দুহাত আকাশের দিকে তুলে এক ঝটকায় মাথা নামিয়ে সরাসরি অফিসারের দিকে তাকাল। চোখ দুটো লাল, একদম লাল। থেমে যা, ভালো চাস তো, থেমে যা। কণ্ঠস্বরটা যেন তার নিজের নয়। পুলিশরা একে অপরের দিকে তাকায়। একজন এগিয়ে এসে মহিলাকে থামাতে গেলে তিনি তখনই ভিড়ি ভেঙে প্রথম আঘাতটা করেন লাঠি দিয়ে। তারপর সবকিছু একসঙ্গে ঘটতে শুরু করল। চিৎকার, ধাক্কাধাক্কি, দৌড়ঝাঁপ, মশালের আলো দুলে উঠল। লাঠি, টাঙ্গি, পাথর সবকিছু উড়ে আসছে ভিড়ের মাঝে। পুলিশরা রাইফেল উঁচিয়ে গুলি চালায়নি যদিও, চারপাশে এত শব্দ সব মিলেমিশে এক অদ্ভুত গর্জন তৈরি করছিল। এরই মধ্যে একজন অফিসার মাটিতে পড়ে যায়, তার ওপরে ঝাঁপিয়ে পড়ল দুজন। আরেকজন দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল, সঙ্গে সঙ্গে তাকেও ঘিরে ধরল ভিড়। আমি নিঃশ্বাস আটকে দেখছি, কিন্তু হঠাৎই বুঝলাম সবাই নড়ছে না। ভিড়ের মধ্যে কিছু মানুষ আছে যারা একদম স্থির, তারা মারামারির বাইরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। তাদের মুখে কোনো রাগ নেই, ভয় নেই, শুধু ফাঁকা দৃষ্টি। মশালের আলো তাদের গায়ে পড়ে সরে যাচ্ছে, যেন আলো তাদের ছুঁতে পারছে না। একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমি আতঙ্কে জমে যাই। দূরত্ব অনেক, তবু মনে হল আমাকে দেখছে। তাদের চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই অন্ধকার। আরো ভয়ঙ্কর বিষয় তখন খেয়াল করলাম, ভিড়ের মানুষগুলো ছুটোছুটি করছে, ধাক্কা খাচ্ছে, চিৎকার করছে, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বগুলোর শরীরে কারো ধাক্কা লাগছে না। মানুষগুলো যেন অজান্তেই তাদের পাশ কাটিয়ে যাচ্ছে, যেন তারা সেখানে থেকেও নেই। আমার গাছের সঙ্গে আমি আরো লিপ্টে যাই। রস সংগ্রহকারী আমার হাতটা চেপে ধরে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল,
বাবু, এই অবয়বের মতো একটিকে আমি মন্দিরে দেখেছিলাম, তবে আকারে আর চেহারায় ছিল দত্তাকার।
আমার মাথায় তখন সকালে পুরোহিত মশায়ের বলা আমারই আদলের অরিন্দম বাবুর ঘটনার সেই অবয়বগুলোর কথা ঘুরছিল, যাদের তিনি গ্রাম দেবীর উৎসবের ভিড়ের মাঝে দেখেছিলেন, যাদের সীমানা মন্দিরের পাশে উৎসবের মাঠের শেষ প্রান্তে। কি সব ঘটে চলেছে কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছিল বাস্তব আর অবাস্তবের সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই চাতালের মধ্যে হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার উঠল। মহিলাটি এখন মাটিতে পড়ে কাঁপছে, তার চারপাশে কেউ নেই, ভিড় সরে গেছে। তার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল, একদম নিস্তব্ধ। এক সেকেন্ড, দুই সেকেন্ড, তারপর একসাথে অনেকগুলো পায়ের শব্দ। যারা এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে ছিল তারা নড়তে শুরু করেছে, ধীরে, খুব ধীরে। তারা মন্দির সংলগ্ন মাঠের দিকে এগোচ্ছে। ভিড়ের বাকিটা যেন তাদের জন্য রাস্তা ছেড়ে দিল। কেউ বাধা দিল না, কেউ তাকালো না। আমি চোখ মুচকে দেখার চেষ্টা করছিলাম। তাদের সংখ্যা ঠিক বোঝা যাচ্ছে না, কখনো মনে হচ্ছে পাঁচজন, আবার কখনো দশজন। তাদের শরীরের চারপাশে হালকা কুয়াশার মতো আবছা কিছু ভাসছিল। মাটিতে তাদের ছায়া পড়ছিল না, তাদের মাথা নিচু। দূরে মন্দিরের ভেতর থেকে হঠাৎ ঘণ্টার ধাতব শব্দ উঠল। মশালের আলো এক মুহূর্তের জন্য নিভে যায়। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। আমরা প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ চারপাশটা খুব ঠান্ডা হয়ে আসে। আমার মনে হচ্ছিল কেউ যেন কানের কাছে ফিস ফিস করছে, কিন্তু শব্দগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কেবল মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে খুব নিচু স্বরে কথা বলছে। রস সংগ্রহকারী লোকটার হাত তখন ঠান্ডা বরফের মতো জমে গেছে। আলো ফিরে আসতেই দেখলাম সামনের চাতাল ফাঁকা, ভিড়ের লোকজন নেই। যারা লড়ছিল, যারা চিৎকার করছিল, সবাই গায়েব। চাতাল পুরো শুনশান, কেবল সেই যুবক পুরোহিত দাঁড়িয়ে অদৃশ্যে একবার করে অদ্ভুত ভঙ্গিতে হাত নাড়ছে আর কি সব অচেনা ভাষায় মন্ত্র পড়ছে। শুধু পড়ে আছে কয়েকটা দেহ, নড়ছে না, কারো হাত ছাড়ানো, কারো মুখ আকাশের দিকে, আর মাটিতে সিঁদুরের ওপর দিয়ে টেনে যাওয়া লম্বা দাগ যেন কিছু একটা গ্রামের ভেতরে ঢুকেছে বা বেরিয়েছে। আমি আর আড়ালে থাকতে পারলাম না। যতই হোক, তারা সরকার থেকে আসা মানুষ, তাদের কিছু হতে দেয়া যাবে না। আমাকে ওভাবে বেরিয়ে আসতে দেখে রস সংগ্রহকারীও সঙ্গে সঙ্গে বেরিয়ে আসল আড়াল থেকে। আমাদের দেখে যুবক পুরোহিত কিছুটা অবাক হন। এরপর কেমন করে যেন আমার মনের কথা বুঝতে পেরে তিনি নিজেই বলে ওঠেন,
চিন্তা করবেন না, আপনার লোকদের কিছু হয়নি বাবু, কেবল মূর্ছা গেছে, সকালের মধ্যে হুঁশ ফিরে আসবে।
আমি ওনাকে বোঝানোর চেষ্টা করি যে আমি এদের সঙ্গে নেই, এবং এও বলি আমি কি জন্য এই এলাকায় এসেছি। এরপর আমার পরিচিত গ্রামদেবীর মন্দিরের আসল পুরোহিত বিশ্বেশ্বর মশায়ের কথা জিজ্ঞেস করতে রস সংগ্রহকারী অবাক হলেও যুবক পুরোহিত বিস্মিত হল না। শুধু কয়েক মুহূর্ত থমকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একটু মুচকি হাসলেন। আমি অবাক হয়ে বললাম,
উনি বোধহয় আপনার বাবা, কারণ আপনাকে অবিকল ওনার মতো দেখতে।
বিশ্বেশ্বর ঠাকুর আমাকে বেশ ভালো করে চেনেন।
আমি এখানে কিছুদিন হল সার্ভে করতে এসেছি। প্রায় প্রতিদিন ভোরে মায়ের মন্দিরে প্রণাম করতে যাই, কিন্তু এতদিনে আপনাকে একবারও দেখলাম না।
বলতে বলতে লক্ষ্য করছিলাম যুবক পুরোহিতের মুখে সেই মুচকি হাসিটা তখনও আমলান। তিনি চুপচাপ আমার কথা শেষ হওয়ার অপেক্ষা করছিলেন বোধহয়। এদিকে রস সংগ্রহকারী তস্তুত করছে, আমি তবুও সমানে বলে চলেছি, আজ সকালে তো ওনার সাথে কথা হল। সবচেয়ে বড় কথা, আজই এই অবয়বগুলো সম্পর্কে ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। এদের সীমানা গ্রামদেবীর মন্দির সংলগ্ন মাঠের শেষ প্রান্তে, তাই না? এরা গ্রামদেবীর উৎসবের সময় মানুষের মাঝে আসে, কিন্তু আজ এই সময় এলো কেন? আর এই অফিসারগুলো যে মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছিলেন, তার শাসনকাল তো বহু আগে, এরা কেন যে ওনার নাম নিলেন জানি না। একটু অবাক না হয়ে পুরোহিত এবার হাসি মাখা মুখে আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর বললেন,
হ্যাঁ, আপনি অবয়বগুলোর সম্পর্কে ঠিকই জেনেছেন, তবে পুরোটা হয়তো শুনেননি বাবু। অবয়বগুলো আসলে গন্ধর্ব জগতের জীব, তারা শুধু গ্রামদেবীর ভক্ত নয়, এই এলাকার রক্ষকও বটে। মাঠের সীমানার পর ওদের নিবাস স্থান, প্রতি রাতে একটা সময় তারা গ্রামদেবীর আরাধনা করে।
ঠিক সেই সময় রস সংগ্রহকারী ঢোক গিরে উত্তেজিত হয়ে বলল,
হ্যাঁ ঠাকুর, আজ মন্দিরের পাশের তালবাগানে রস সংগ্রহ করতে গিয়ে আমি সেরকমই একটা অবয়ব দেখেছি মন্দিরের ভেতরে।
পুরোহিত যুবকটি রস সংগ্রহকারীকে শান্ত স্বরে সাবধান করে বসলেন,
আজ যা ভুল করেছ এই ভুল যেন আর না হয়, রাতে মন্দিরের পাশে আর কখনো যাবি না।
যাই হোক, সরকার থেকে যে জায়গায় খননের জন্য পরিকল্পনা করেছে সেটা তার নিবাস স্থান, আর ওখানে খনি যে নেই আছে কিছুটা জঙ্গলের দিকে। এনারা বুঝতেই চাইছিল না বলে অবয়বগুলো এসে তাদের মতো করে সতর্ক করে গেছে। সকাল হলে জ্ঞান ফিরলে এরা বুঝে যাবে নিশ্চয়ই। এখন আসি আপনার প্রসঙ্গে বাবু, জানি না কেন ও কিভাবে আপনি এখানে এলেন, হয়তো গ্রামদেবীর ইচ্ছে, তবে আপনি ভুল সময় এসে পড়েছেন বাবু, আপনার সঙ্গে এখনো আমার দেখা হবার সময় আসেনি।
হ্যাঁ, আমি বিশ্বেশ্বর পণ্ডা, চির ব্রহ্মচারী, আমার বাবা মারা গেছেন 10 বছর হল, আর আপনি যে মুখ্যমন্ত্রীর নাম নিলেন তার এখনো রাজত্বকালের সময় আসেনি। জানি না সকালে আপনার পরিচিত ঠাকুর মশাই কোন সময়ের অন্তরালে কি বলেছেন, তবে আপনি ওনার কথা মেনে চলবেন বাবু। ভোর হয়ে আসছে, আর এখানে আপনার থাকাটা ঠিক হবে না, চলুন আপনাকে এগিয়ে দেই।
মানে এসব কি বলছে যুবক পুরোহিত? আমি কোন সময় এসেছি, এসবের মানে কি? আমার মাথা কাজ করছে না, তখন চারপাশের সবকিছু কেমন ঝাপসা লাগছে, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, কিন্তু বুকের ধর ভরানি আর চারপাশের গন্ধ এতটাই বাস্তব ছিল যে নিজেকেই বিশ্বাস করতে পারছি না। আমি আর দাঁড়াতে পারছিলাম না, ধীরে ধীরে পিছাতে শুরু করি, পা কাঁপছে, জঙ্গলের পথ ধরে যতটা সম্ভব জোরে ছুটতে লাগলাম ওনাকে উপেক্ষা করে। তখনই বুঝতে পারি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, পেছনে তাকাতে সাহস হচ্ছিল না, তবু তাকালাম। দূরে চাতালে দাঁড়িয়ে আছেন পুরোহিত, যুবক পুরোহিত, পাশে রস সংগ্রহকারী। আমি প্রাণপণে ছুটতে থাকি, পেছন থেকে হাওয়ায় প্রতিধ্বনিত হয়ে যুবক পুরোহিতের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসছিল,
বাবু সামনে যাই আসুক না কেন, গ্রামদেবীর নাম নিয়ে এগিয়ে যাবেন।
ছুটতে ছুটতে কবরস্থানের পাশে এসে মুহূর্তের মধ্যে থমকে যাই। কোথায় প্রাচীর? কবরস্থানটা আগের মতোই ঝোপঝাড়ে ঘেরা। আরো ছুটতে যাব, দেখি সামনে সেই জমাট বাঁধা ধোয়ার মতো কুয়াশার বলয় যেটা ভেদ করে দূর থেকে মশালের ক্ষীণ আলোরেখা ছিটকে আসছে। আমি আর কিছু না ভেবে গ্রামদেবীর নাম করে এক ঝাঁপ দিয়ে ঢুকে পড়ি ভেতরে। মুহূর্তেই কিছুতে হোঁচট খেয়ে ফসকে পড়ে যাই, হুঁশটা ফেরে, টপটপ করে জলের ফোঁটা আমার মুখের ওপরে পড়ছে। চোখ খুলে দেখি চারিদিকে অন্ধকারে ঢেকে আছে, তার মানে তখনও সকাল হয়নি। ঝিরঝিরে বৃষ্টির ঝাপটা এসে লাগছে, মাথাটা ভার লাগছিল, কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারিনি, শুধু মনে হচ্ছিল খুব দূরে কেউ যেন ফিস ফিস করে ডাকছে। একবার দেখি আমি কবরস্থানের সেই মাচার পাশে পড়ে আছি, বৃষ্টির কারণে রাস্তার ওপর ঝর্ণার জল উপচে পড়ছে, চারপাশের লাল মাটি কাদায় ভিজে গেছে, দূরে পাহাড়ের গা বেয়ে কুয়াশায় নেমে আসছিল। অন্ধকারে কবরগুলোর ছোট ছোট ঢিবি কেমন যেন অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যেন কেউ মাটির নিচ থেকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় কবরস্থানের ভেতর কিছু আলোক বিন্দু চোখে পড়ল। বৃষ্টি হওয়া সত্ত্বেও আলোক বিন্দুগুলো জলজল করছিল। প্রথমে মনে হলো হয়তো জোনাকি, কিন্তু একটু পর বুঝলাম ওগুলো জোনাকি নয়, কারণ আলোগুলো স্থির ছিল না, সংঘবদ্ধভাবে ধীরে ধীরে নড়ছিল, যেন কেউ হাতে নিয়ে হাঁটছে। ওখানে কে? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠস্বর তখন যেন কবরস্থানের ভেতরে প্রতিধ্বনিত হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কেউ কোনো উত্তর দিল না, বরং সেই নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠল। হঠাৎ কবরস্থানের ভেতর কেউ হাঁটছে বলে এমন শব্দ শুনতে পেলাম। ঠিক তখনই খেয়াল করলাম অদ্ভুতভাবে আমার টর্চ লাইটটা পাশে পড়ে আছে, যা আজ সকাল থেকে সারা রাত্রি জুড়ে আমার কাছেই ছিল না। ভাবলাম হয়তো গতকাল মন্দিরে প্রণাম করতে আসার সময় এখানে মূর্ছা যাওয়ার মুহূর্তে পড়ে গিয়েছিল। আমি কাঁপা হাতে টর্চটা তুলে নেই, হাতের তালু তখন ঠান্ডায় জমে গেছে। টর্চটা জ্বালাতেই আলোর সরু রেখা কবরস্থানের ভেতর পড়ল। আমি শব্দের উৎসের দিকে আলো ফেলতেই দেখি কেউ নেই, তবুও সেই শব্দ ক্রমশ এগিয়ে আসছে বলেই মনে হচ্ছিল। কাদার মধ্যে কারো পায়ের ছাপও দেখতে পেলাম। শব্দটা থামছে না, বরং আরো পরিষ্কার হচ্ছে। আমার বুকের ভেতর ভুকভুকানি এত জোরে হচ্ছিল যে মনে হলো বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। ঠিক তখনই আমার একেবারে সামনে দাঁড়ানো কারো শ্বাসের শব্দ শুনতে পেলাম, গভীর ঠান্ডা ভারী শ্বাস, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। আমি আতঙ্কে টর্চের আলো সামনে ফেলতেই দেখি সেখানে শুধু বৃষ্টির ফোঁটা পড়ছে, তবু কাউকে দেখতে পাইনি, কিন্তু সেই শ্বাসের শব্দ তখনও স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছিল ঠিক আমার মুখের সামনেই কেউ দাঁড়িয়ে। ঠিক সেই সময় আমার হাতে থাকা টর্চটা আবারও আচমকাই নিজে থেকে নিভে গেল, ফলে চারপাশটা পুনরায় ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। আমি মরিয়া হয়ে টর্চটা চাপতে থাকি, কিন্তু কোনো আলো জ্বলেনি। এরপর হঠাৎই কেউ আমার কাঁধে খুব আস্তে করে টোকা দিল। আমার শরীর জমে যায় আতঙ্কে, নড়ার শক্তিটুকুও যেন আমি হারিয়ে ফেলেছি। তারপর খুব ধীরে একটি কণ্ঠস্বর ভেসে এল, ফিরে যা, যা বলছি। এই কণ্ঠস্বর যেন কোনো জীবন্ত মানুষের ছিল না। একবার মনে হলো খুব দূর থেকে ভেসে আসছে, আবার মনে হলো শব্দটা ঠিক আমার কানের পাশেই। সেই স্বরে কোনো রাগ ছিল না, ছিল অদ্ভুত এক শীতলতা। মুহূর্তের জন্য ভাবলাম সেই অবলোপগুলো ফিরে এসেছে, ভয় অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আর কিছু না ভেবে প্রাণপণে ক্যাম্পের দিকে দৌড়াতে থাকি। পেছনে তাকানোর সাহস ছিল না, দৌড়াতে দৌড়াতে কয়েকবার কাদায় পিছলে পড়তে পড়তে সামলে নেই। চারপাশের জঙ্গল তখন আবারও ভয়ঙ্কর লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার পেছনেই দৌড়াচ্ছে, কিন্তু থামার সাহস করিনি। অবশেষে ক্যাম্পের সামনে পৌঁছে থমকে দাঁড়ালাম। দেখি কয়েকজন গ্রামবাসী সহ আমাদের স্টাফেরা বসে কিছু আলোচনা করছে। বৃষ্টিটা ততক্ষণে ধরেছে, একটা কেরোসিন লণ্ঠনের আলোয় তাদের মুখগুলো আবছা দেখা যাচ্ছিল। আমি আরো কয়েক পা এগোতেই দেখি পুরোহিত বিশ্বেশ্বর মশায়ও তাদের মাঝখানে বসে আছেন। সকালে যেরকম অদ্ভুতভাবে তাকে ধবধবে সাদা দাড়ি ভরা দেখাচ্ছিল, এখন কিন্তু সেরকম দেখাচ্ছে না, এখন তাকে স্বাভাবিক লাগছে। 60-65 বছর বয়সী একজন মানুষ, কাঁচা পাকা দাড়ি ভর্তি, পরিচিত মুখমণ্ডল। তিনি অন্যদের সঙ্গে শান্ত গলায় কথা বলছিলেন, যেন কিছুই ঘটেনি। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর তখনও ঘুরছে রাতের সেই যুবক পুরোহিতের কথা। একই মুখ, একই চোখ, একই কণ্ঠস্বর, শুধু সময়টা আলাদা। আমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে উপস্থিত সবাই চমকে ওঠে, আমার দিকে বিস্ময় ভরা মুখে তাকায়। বৃষ্টিতে ভেজে আমার পোশাক থেকে তখনও জল পড়ছে, চোখ মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। আমার হাঁপানো শ্বাসের শব্দ পর্যন্ত সেই নিরবতার মধ্যে আলাদা করে শোনা যাচ্ছিল। দুজন স্টাফ তাড়াতাড়ি ছুটে এসে আমাকে ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসায়, আরেকজন দ্রুত ভেতরে গিয়ে জল এনে দেয়। আমি তখনও হাঁপাচ্ছি। হাত কাঁপছিল এতটাই যে গ্লাসটা ঠিক মতো ধরতে পারছিলাম না। কয়েক ঢোক জল খাওয়ার পর ধীরে ধীরে দম ফিরে পাই। তবুও মাথাটা ঝিমঝিম করছিল। একজন স্টাফ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল,
স্যার আপনি কোথায় ছিলেন এতদিন? আমরা কত খুঁজেছি, আজ তিন দিন ধরে জঙ্গল আশেপাশের এলাকা সব তন্ন তন্ন করে খুঁজেছি। আমরা তো ভেবেই নিয়েছিলাম জঙ্গলে জন্তু জানোয়ারের সামনে পড়ে কোনো অঘটন ঘটেছে। প্রশাসনের তৎপরতায় পুলিশ তিন দিন তন্ন তন্ন করে খুঁজে আপনার সন্ধান না পেয়ে সিদ্ধান্ত নিয়েছে কাল সকালে নিরুদ্দেশ রিপোর্ট লিখে সদর অফিসে পাঠাবে। আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম বিকাল থেকে। কোথায় গিয়েছিলেন স্যার?
আমি কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে এক দৃষ্টিতে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়েছিলাম। তিনি চুপচাপ বসেছিলেন, মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। মনে হচ্ছিল তিনি যেন আমার মুখ দেখেই সব বুঝে গেছেন। তবে স্টাফদের মুখে তিন দিনের কথা শুনে চমকে দাঁড়িয়ে পড়ি আমি।
কি বলছ, তিন দিন মানে? ঠাট্টা করছো নাকি? আমি তো ভোরবেলা গ্রাম দেবীর মন্দিরে প্রণাম দিতে গিয়েছিলাম, তারপর কিছু অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে এই সারারাত কাটিয়ে ভোর রাতে ফিরলাম, আর তুমি বলছো তিন দিন পরে ফিরেছি। ঠাকুরমশাইয়ের সঙ্গে তো সকালেই কথা হলো, যদিও তখন তাকে একটু বেশি বয়স্ক দেখাচ্ছিল। আর রাতে যে ঠাকুরমশাইয়ের সাথে দেখা হলো,
পুরো ব্যাপারটা আমি বললাম। কথাগুলো বলতে বলতে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। গলার স্বর কাঁপছিল, খালি মনে হচ্ছিল কেউ আমার কথা বিশ্বাস করছে না। তবু আমি থামতে পারছিলাম না। এরপর সকাল থেকে যা যা ঘটেছে সব সবিস্তারে খুলে বললাম। আমার কথা শুনে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগল, কারো মুখে অবিশ্বাস, কারো মুখে আতঙ্ক। একজন স্টাফ তো নিচু গলায় বলেই ফেলল,
স্যার মাথায় আঘাত লাগেনি তো, কি সব আবোল তাবোল বকছেন।
ঠিক তখনই পুরোহিত মশাই কঠোর স্বরে সবাইকে থামিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন,
জানি না বাবু এটা কিভাবে সম্ভব হল, তবে এটা নিশ্চিত যা কিছু ঘটেছে তার সবই গ্রাম দেবীর ইচ্ছায় ঘটেছে। তিনি হয়তো বৃহত্তর কিছুর উদ্দেশ্যে আপনাকে সময়ের ঊর্ধ্বে এই মায়াবৃত্তের মধ্য দিয়ে নিয়ে গেছেন। আজ বুঝতে পারছি আপনি প্রথম যেদিন এখানে এসেছিলেন তখন কেন আপনাকে চেনা চেনা মনে হচ্ছিল।
আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবার বলতে লাগলেন,
বাবু আমার কোনো সন্তান নেই, আমি আজীবন ব্রহ্মচারী ব্রতে ব্রতী। আপনি যে যুবক পুরোহিতকে দেখেছিলেন সে আর কেউ নয়, আমি।
আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে, চারপাশের সবাইও থম মেরে গেছে। পুরোহিত মশাই ধীরে ধীরে বলতে থাকেন,
আজ থেকে প্রায় 30-35 বছর আগে যখন এখানে প্রথম খনি জাহরণের জন্য তৎকালীন ওই সরকার সাহেবের লোক পাঠিয়েছিলেন তখন এমন একটা ঘটনা ঘটেছিল।
বাইরে তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, লণ্ঠনের আলোয় তার মুখটা আরো গম্ভীর লাগছিল।
আমার এখন পরিষ্কার মনে পড়ছে, সেই রাতে আমি একজনকে উন্মাদের মতো বলতে শুনেছিলাম যে তিনি যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন এখানে তিনি মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী অন্য একজন। প্রথমে ভেবেছিলাম সরকারের কোন লোক, কিন্তু পরে তার কথাবার্তার অদ্ভুত অসঙ্গতি দেখে তাকে নিজের সময়ে ফিরে যেতে বলেছিলাম। কেন জানি না ভেতর থেকে কেউ সেই কথাগুলো আমার মুখ দিয়ে বলিয়ে দিয়েছিল।
আমি যেন কথা হারিয়ে ফেলেছি, মাথার ভেতর সবকিছু গোলমাল হয়ে যাচ্ছিল। আমি সত্যিই অন্য সময়ে গিয়েছিলাম নাকি, এও সম্ভব? পুরোহিত মশাই আবার শান্ত স্বরে বললেন,
বাবু আপনি সত্যিই তিন দিন পর ফিরেছেন, এখন ভোর রাত নয়, সবে সন্ধ্যা হয়েছে, আপনি বিশ্রাম করুন, কাল আর ভোরে মন্দিরে গিয়ে প্রণাম করতে যেতে হবে না, আমি নিজে এসে প্রণামীর ফুল দিয়ে যাব।
এই বলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর উপস্থিত গ্রামবাসীদের নিয়ে একে একে চলে গেলেন। স্টাফেরাও আমাকে বিশ্রাম নিতে বলে ক্যাম্পের বাইরে চলে গেল। চারপাশ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। ক্যাম্পের বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। আমি একা বসে রইলাম, রাতে আর খেতে মন চাইল না। বিছানায় বসে শুধু ভাবছিলাম, এ সব কি সত্যি ঘটেছিল নাকি আমার কল্পনা? যদি কল্পনাই হয় তাহলে পুরোহিত মশাই। মাথার ভেতরে সবই ঘুরছিল। হঠাৎ তখনই ক্যাম্পের জানালার পর্দায় কিছু বিশাল অবয়বের ছায়া দেখতে পেলাম, যা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ নয়। কেউ একজন ধীরে ধীরে জানালার পাশ দিয়ে হেঁটে গেল। আমি ভয়ে নিঃশ্বাস বন্ধ করে আছি, বাইরে বেরিয়ে দেখার সাহস করিনি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, তারপর আর তেমন কিছু ঘটেনি। এরপর কেটে গেছে অনেক বছর, সাল 2019। ততদিনে এই এলাকায় আমাদের পাকাপাকি অফিস তৈরি হয়ে গেছে, কোয়ার্টার হয়েছে, পিচ ঠেলা চকচকে রাস্তা, বিদ্যুৎ এসেছে, সরকার এই এলাকার চেহারাই বদলে দিয়েছে একেবারে। আমি তখনও সেখানে কর্মরত, কিন্তু সেই রাতের স্মৃতি কোনদিন ভুলতে পারিনি। অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি সবই হয়তো দুঃস্বপ্ন, কিন্তু প্রতিবারই বাস্তবতার কিছু না কিছু প্রমাণ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কবরস্থানের পাশে প্রাচীর উঠেছে, সবকিছু ধীরে ধীরে সেই রূপ নিয়েছে যা আমি 10 বছর আগেই চাক্ষুষ দেখেছি। তবুও আজ পর্যন্ত রাস্তায় আমার মতো দেখতে সেই অরিন্দম দাস পট্টনায়ক নামের কোনো পাগল দেখিনি। কখনো কখনো মনে হয়েছে হয়তো ভবিষ্যতের কোনো একটা সময়ে সেই ঘটনা ঘটবে। এই ভাবনা মাথায় এলেই আজও শরীর ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এখন ঠাকুর মশায়ের জট খাওয়া দাঁড়ি গোফ, মাথার চুলে কাঁচা পাকার পরিবর্তে ধবধবে শুভ্র তুলোর মতো রং ধরেছে। এখন প্রতি বছর গ্রামদেবীর উৎসবে বিশ্বেশ্বর ঠাকুর মশায়ের ইচ্ছায় আমি নিয়ম করে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। উৎসবের রাতে ভিড় সামলানো থেকে শুরু করে বাইরের লোকজনকে সতর্ক করা সবই করি, কিন্তু আজও একটা নিয়ম আমি কখনো ভাঙিনি। উৎসব চলাকালীন কোনোদিনও মাঠের সীমানা অতিক্রম করিনি, আর ভিড়ের মাঝে সেই অবয়বগুলোর উপস্থিতি অনুভব করলেও কখনো তাদের অনুসরণ করার চেষ্টা করিনি। কারণ আমি জানি কিছু রহস্যের উত্তর খুঁজতে নেই, কিছু সীমানা অতিক্রম করতে নেই। আর সময়, সময় কখনো মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে এলেও মানুষ আর আগের মতো থাকে না। এই ছিল ঘটনা রাসেল ভাই। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন। আল্লাহ হাফেজ। এই বলেই সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। একটি মানুষ একটা ডাইমেনশন থেকে চলে যায় আরেকটা ডাইমেনশনে, অন্য একটা সময়কে সে অবলোকন করে। অদ্ভুত না? অবশ্যই অদ্ভুত। এই পৃথিবীতে অনেক রহস্যের উত্তর নেই, আমার মতো সাধারণ মানুষ যারা তাদের কাছে তো উত্তর আরও বেশি নেই। আপনাদের মন্তব্য লিখুন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই এপিসোডটি শেয়ার করুন সবার সাথে। 2 মিলিয়ন সেলিব্রেশনে এই ছিল আমার পক্ষ থেকে, সুকান্ত মাইতির পক্ষ থেকে বিশেষ উপহার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং এখন যে অডিও ক্লিপটি, সেই অডিও ক্লিপটিও বেশ দীর্ঘ। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু মানুষ আছেন যাদের জীবনের পরিণতি এতটাই ভয়াবহ হয় যে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। এরই প্রেক্ষিতে আজকের ঘটনার কথা ভাবতে গেলেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধুক ধুক করতে শুরু করছে। আপনারা হয়তো ভাবছেন আমি বাড়িয়েই বলছি, কিন্তু একদমই না। আপনারা ভেবে দেখুন তো, একটা বিশাল পরিবার যেখানে আপন বলতে সবাই আছে, কিন্তু ঠিক বিপদের সময়, মৃত্যুর সময় পাশে কেউ নেই, এমনকি মৃত্যুর পরও শান্তিতে শেষ বিদায়টুকু জুটছে না, কেমন লাগতে পারে আপনাদের? এই কথাগুলো আমি এমনি এমনি বলছি, বিষয়টা ঠিক তাও না। আজকের ঘটনা আমাকে ভাবাচ্ছে, এসব কথা বলতে বাধ্য করছে। আমি জানি না আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন কিনা। যদি আমার কথা বলতে হয় তবে আমি ভেবেছি, অনেকটা সময় নিয়ে, যতবারই ভেবেছি ততবারই জানি না কেন এক অসহ্য যন্ত্রণা আমাকে গ্রাস করতে শুরু করেছে। থাক সেসব কথা, এবার আসি আজকের ঘটনার প্রসঙ্গে। রাসেল ভাইয়ের কাছে আমি ঘটনায় যাবার আগে ক্ষমা প্রার্থনা করছি ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য। চলুন প্রিয় লিসেনার্স, আজকের ঘটনায় প্রবেশ করা যাক। আমি সিফাত আলম, আজকের ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করেছি তার নাম আফরোজা আপু। চলুন তার ভাষাতেই শোনা যাক আজকের এই ভয়াবহ ঘটনাটি। বলছেন আফরোজা আপু, ঘটনাটি আমার ছোটবেলার। আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি, খুব বেশি ছোট ছিলাম না, কিন্তু বড়দের দুনিয়া অনেক জটিল আর সমীকরণ বোঝার মতো বয়সও তখন হয়নি আমার। আমাদের পরিবারটা বেশ বড়, বিশেষ করে মেয়েদের সংখ্যাই বেশি আমাদের পরিবারে। আমার মায়েদের দিক থেকে তারা ছিলেন 9 বোন, বুঝতেই পারছেন কত বড় পরিবার। এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন আমার এক নানি, মানে আমার মায়ের এক খালা, যিনি ছিলেন রানী খালা। সম্পর্কে তিনি আমার নানি হন। ওনার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ অধ্যায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তখনকার দিনে আমাদের একটা বেশ বড়সড় দুর্ঘটনা ঘটে যায় পরিবারে। রানীখালার মেয়ের সাথে খুব একটা বাজে ঘটনা ঘটে। আমি সেদিক থেকে খুব একটা গভীরে যাব না, তবে এই ঘটনার পর আমাদের পরিবারের সবার মন মানসিকতা একেবারেই ভেঙে পড়েছিল। শোক আর আহাজারি চলছিল বাড়ি জুড়ে। ওই দিন আমরা সবাই গিয়েছিলাম ওই নানির বাড়িতে, মানে রানীখালার মায়ের বাড়িতে। বাড়িটা বেশ বড় ছিল, ছিমছাম আর পরিপাটি। নানি মানুষটাও খুব ফিটফাট ছিলেন, সবসময় পরিপাটি কাপড় খুব সুন্দর করে গুছিয়ে থাকতেন। ওনার কাছ থেকে খুব মিষ্টি একটা সুবাস আসত সবসময়। ওনার বাড়িটাও উনি একদম নিজের মনের মতো করে সাজিয়েছিলেন। আমরা ওই দিন ওনাদের বাড়িতে গেলাম শোক প্রকাশ করতে। পরিবারের সবাই সেখানে উপস্থিত, ড্রয়িং রুমে বসে সবাই কান্নাকাটি করছে, একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন, পুরনো সব স্মৃতি নিয়ে কথা বলছেন। আমি এক কোণায় দাঁড়িয়ে সব দেখছিলাম। বড়দের এই কান্নাকাটি আর শোকের মাঝে আমার মতো একটা ক্লাস 7 বা 8 পুরো বাচ্চার আসলে কোনো কাজ ছিল না, কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না। একটু পর আমার এক আত্মীয় আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওখানে না থাকি। ওনার আমাকে বললেন নিচে গিয়ে উঠোনে কুকুর ছানাগুলোর সাথে খেলতে অথবা অন্য কোথাও গিয়ে সময় কাটাতে। আমার খুব রাগ হলো, আমি কি এতই ছোট বাচ্চা নাকি যে আমাকে কুকুর ছানার সাথে খেলতে হবে? রাগে গজগজ করতে করতে আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলাম। বাড়িটা আমার খুব পরিচিত ছিল, ছোটবেলা থেকেই এই বাড়িতে আমি আসতাম। এই বাড়িটা আমার ভীষণ পছন্দের একটা জায়গাও ছিল, বলতে গেলে আমার ফেভারিট হ্যাং আউট স্পট। আমি হাঁটতে হাঁটতে সোজা সিঁড়ির দিকে চলে গেলাম। সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলে ছাদ, আর ছাদের সাথে লাগোয়া একটা অ্যানেক্স ছিল। আমি ছোটবেলা থেকেই ওই ছাদে যেতে খুব পছন্দ করতাম। তাই না বুঝেই আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। বাড়ির ভেতরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত শোকের মাতম চলছে, এসব আমার ওই বয়সের মাথায় ঠিকমতো রেজিস্টারই হয়নি। আমার শুধু মনে হচ্ছিল বড়রা আমাকে তাড়িয়ে দিয়েছে, আর আমি ছাদে গিয়ে একা একা একটু ঘুরে বেড়াব। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে ওঠার পর আমি থমকে দাঁড়ালাম। ছাদের দিকের প্রবেশ মুখে একটা বিশাল বড় লোহার গ্রিল লাগানো, বেশ শক্তপোক্ত, আর সেই গ্রিলের মাঝখানে ঝুলছে প্রকাণ্ড একটা তালা, কালো রঙের বিশাল তালা। আমি তো অবাক, এখানে তো আগে কখনো এত বড় কোনো তালা বা গ্রিল দেখিনি। নানিরা হয়তো সুরক্ষার জন্য এই নতুন গ্রিল আর তালা লাগিয়েছেন, কিন্তু আমার খুব মেজাজ খারাপ হলো। আমি তালার কাছে গিয়ে তালাটা ধরে জোরে জোরে নাড়াতে লাগলাম। মনে হলো বেশ বিরক্ত হচ্ছিলাম, ভাবছিলাম এটা কি ধরনের ফাজলামো, আমরা কি ছাদে গিয়ে একটু দাঁড়াতেও পারব না এখন? এসব উল্টাপাল্টা চিন্তা যখন মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আমার চোখ গেল গ্রিলের ওপাশে। ছাদের দিক থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছে একটা বিড়াল। প্রথমটায় আমি খুব একটা পাত্তা দেইনি, বিড়াল তো নামতেই পারে, আমি তো এমনিতেও প্রাণীদেরকে খুব পছন্দ করি। ভাবলাম বিড়ালটাকে একটু আদর করব, কিন্তু বিড়ালটা যখন আরেকটু কাছে এলো, সিঁড়ির কয়েক ধাপ নিচে নামলো, তখন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিড়ালটার মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে উঠল, গলা শুকিয়ে কাঠ, পা দুটো কেমন যেন চলতে চাইল না। বিড়ালটার মুখটা একদম বিকৃত। আপনারা হয়তো অ্যাসিডে ঝলসানো বা আগুনে পোড়া কোনো কিছু দেখেছেন, ঠিক সেই রকম মনে হচ্ছিল বিড়ালটার মুখের চামড়া গলে খসে পড়ে গেছে, একদম মাংসপিণ্ড বের হয়ে আছে, বিভৎস একটা রূপ। আমি জীবনেও এত ভয়ঙ্কর কোনো প্রাণী দেখিনি। আমি কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেলাম, নড়াচড়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। বিড়ালটা আস্তে আস্তে গ্রিলের একদম কাছে চলে এলো, ঠিক আমার মুখোমুখি, ওর আর আমার মাঝখানে শুধুই লোহার গ্রিলটা। বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখে কোনো চোখের পাতা ছিল না, একদম স্থির দৃষ্টিতে আমাকে দেখছিল। ওর চাউনি দেখে আমার মনে হচ্ছিল আমাকে যেন চেনে, অনেক আগে থেকেই চেনে। আমি যে ওখানে দাঁড়িয়ে আছি সেটাও খুব ভালো করেই জানত। ওর দৃষ্টি এতটাই শীতল আর ভয়ঙ্কর ছিল যে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি কোনো ঘরের বশবর্তী হয়ে বিড়ালটাকে আদর করার জন্য গ্রিলের ফাঁক দিয়ে আমার ডান হাতটা সামান্য এগিয়ে দিলাম। সাথে সাথে বিড়ালটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করল, একদম মানুষের মতো। ওর গলা থেকে বিকট একটা হিসি শব্দ বের হল, আর ঠিক সেই মুহূর্তে স্পষ্ট মানুষের গলায় একটা কথা বলে উঠল সে। কোন একটা জিন বিড়ালের রূপ ধরে বলছিল, এই মুহূর্তে আমি ও সব থেকে কাছে থাকব। আমি তো এই কথা শুনি তো, একটা বিড়াল কিভাবে কথা বলে? কথাগুলো বলার পরক্ষণে ওটা থাবা দিয়ে আমার হাতে আঁচড় দেওয়ার জন্য বিদ্যুতের বেগে এগিয়ে এলো। আমি ভয়ে ছিটকে পিছিয়ে গেলাম। আমার হার্টবিট তখন এতটাই বেড়ে গেছে, মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে আমার হাড়টা যেন বেরিয়ে আসতে চাইছে। বিড়ালটা ঠিক গ্রিলের ওপাশে বসে আমাকে এমনভাবে দেখতে শুরু করল যেভাবে রাগী বিড়ালরা চোখ সরু করে তাকায়। ওর ওই সরু চোখের চাউনিতে এতটাই আক্রোশের ঘৃণা ছিল যে আমি আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াতে পারলাম না। আমার শরীর থরথর করে কাঁপছিল, আমি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আমার চেহারা তখন ফ্যাকাশে হয়ে গেছে, একদম সাদা কাগজের মতো। নিচে নেমে আসার পর আমার আরেক নানি আমাকে দেখতে পেলেন। নানিমের সাথে ওই দুর্ঘটনাটা ঘটেছিল, উনি আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমি খুব ভয় পেয়েছি। উনি আমাকে কাছে ডাকলেন, খুব গম্ভীর গলায় বললেন আমি যেন কোনোভাবে ছাদে না যাই। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমি ওনাকে বললাম যে আমি ছাদে যাচ্ছি না, কিন্তু আমার গলার স্বর এতটাই কাঁপছিল যে উনি বুঝতে পারলেন আমার অবস্থা ঠিক নেই। উনি সাথে সাথে আমাকে এক গ্লাস পানি খেতে দিলেন। পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম। এরপর বড়রা আবার নিজেদের মধ্যে কান্নাকাটি আর আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি এক কোণায় চুপচাপ বসে রইলাম। আমার মনের ভেতরে তখন শুধু ওই বিড়ালের বিকৃত মুখ আর কথাটাই ভাসছিল। রাত হয়ে গেল, আমরা সবাই ওই বাড়িতেই ছিলাম। আমার নানি আমার মা একসাথে একটা রুমে ঘুমাতেন। আমি সাধারণত ওনাদের মাঝখানেই ঘুমাতাম। সেদিন রাতেও আমি ওনাদের সাথে শুতে গেলাম। ওনারা ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার তো চোখে এক ফোঁটা ঘুম নেই। ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা কি এত সহজে ভোলা যায়? আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইলাম আর কান পেতে রাখলাম ওনাদের কথার দিকে। মা আর নানি ফিসফিস করে কথা বলছিলেন। ওনাদের কথা শুনে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে আসতে লাগলো। আমি যা শুনেছিলাম তা কোনো সাধারণ ঘটনা ছিল না। নানি মাকে বলেছিলেন যে রানীখালার মা মানে ওই বাড়ির নানি নাকি ছাদের ওই অ্যানেক্স আর ছাদটার ভিতরে চিরতরে কোনো একটা কিছু বন্ধ করে দিয়েছেন, কারণ ওই জায়গাটা নাকি অভিশপ্ত। সেখানে খুব খারাপ একটা শক্তির আনাগোনা রয়েছে। একটা জিন ওই ছাদে নাকি আস্তানা গিরে বসেছে, আর সেই জিনটাই নাকি ওই বিড়ালের রূপ ধরে ঘুরে বেড়ায়। নানি ফিসফিস করে বলছিলেন ওই বিড়ালটাকে সচরাচর কেউ দেখতে পায় না, সরাসরি তাকালে ওটা গায়েব হয়ে যায়, কিন্তু আর চোখে বা পেরিফেরাল ভিশনে ওটাকে প্রায় দেখা যায়। বাড়ির লোকজন যখনই সিঁড়ি দিয়ে ওঠানামা করে তখন তারা এই বিড়ালটার ছায়া দেখতে পায়। শুধু ছায়াই না, ওই বিড়ালটা নাকি সিঁড়ি দিয়ে নামার সময় মানুষকে ধাক্কা দেয়। আমি তো শুনে অবাক, একটা ছোট বিড়াল যার নিজের কোনো ওজনই নেই সে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? কিন্তু নানি মাকে খুব কনফিডেন্টলি বলছিলেন ওই বাড়িতে বেশ কয়েকজন সিঁড়ি থেকেই পড়ে খুব বাজেভাবে আহত হয়েছেন, আর প্রতিবারই তারা বলেছেন কেউ একজন পেছন থেকে তাদেরকে সজোরে ধাক্কা দিয়েছে। রানীখালার মায়ের বাড়িটা যেটা একসময় আমার এত পছন্দের ছিল সেই বাড়িটা এখন একটা জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। নানি বলেছিলেন ওই বাড়িতে এখন ঢুকলেই মনে হয় দেয়ালগুলো যেন চারপাশ থেকে চেপে আসছে, দম বন্ধ হয়ে আসে। ঘরের ভেতরে সবসময় একটা অদ্ভুত অন্ধকার বিরাজ করে। লাইট জ্বালালেও মনে হয় আলো ঠিক মতো ছড়াচ্ছে না, একদম উজাড় আর খালি একটা বাড়ি। এর চেয়ে ভয়ঙ্কর কথা নানি এরপর বললেন, রানীখালার মায়ের এক ছেলে ছিল, মানে আমার এক মামা, সে খুব চঞ্চল একটা ছেলে ছিল। নানি বললেন ওই মামা যখন গাড়ি চালাত তখন ওই বিড়ালটা নাকি হঠাৎ করে চলন্ত গাড়ির ভেতরে উদয় হতো, কখনো পেছনের সিটে কখনো বা সামনের সিটে। হঠাৎ করে গাড়িতে ওই বিভৎস বিড়ালটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই বিড়ালটা নাকি পেছন থেকে এসে সরাসরি চালকের উপর হামলা করত, একদম দিশেহারা করে দিত। এই জিনটার কারণে ওই মামা দুবার খুব বড় মাপের অ্যাক্সিডেন্ট করেছিলেন। সবচেয়ে ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হয়েছিল বেশ কিছুদিন পরে, আমি সেটার কথাও শুনেছিলাম। ওই অ্যাক্সিডেন্টটা এতটাই মারাত্মক ছিল যে মামা দীর্ঘদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। আর আশ্চর্যের ব্যাপার হল অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষজন যখন দৌড়ে এসে গাড়ির দরজা খুলত তখন ভেতরে কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণীর অস্তিত্বই পাওয়া যেত না, একদম গায়েব। এগুলো শোনার পর তো আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আমি সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ওই বিড়ালের চোখ দুটো আমার চোখের সামনেই ভাসছিল। সেসব কথা থাক, সময় তার আপন গতিতে চলতে থাকে। আমরা ওই বাড়ি থেকে চলে আসি। বেশ কিছুদিন পর আমার পরিবার সহ ঢাকায় শিফট করি। আপনারা হয়তো ভাবছেন আমরা ঢাকায় কেন শিফট করলাম। আমরা ঢাকায় আসার পর বেশ কিছু বছর কেটে যায়, আর ঢাকায় শিফট করার পেছনে তেমন কোনো কারণও ছিল না। আমার লেখাপড়াই ছিল মেইন কারণ। এর মধ্যে রানীখালার মায়ের অর্থাৎ ওই নানির অবস্থা খুব অবনতি হতে থাকে। ওনার শরীরে ক্যান্সার ধরা পড়ে, মরণব্যাধি ক্যান্সার। ওনাকে খুব ভালো একটা হাসপাতালে ভর্তি করানো হয়। জানা কেমোথেরাপি চলছিল ওনার। কেমোর ধাক্কায় ওনার শরীর একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একদিন মা আমাকে আর আমার বোনকে বললেন নানিকে দেখতে যেতে। আমার বোন দেশের বাইরে থেকে এসেছিল। আমরা সবাই মিলে হাসপাতালে গেলাম। আমি হাসপাতালের রুমে ঢুকে যা দেখলাম তা আমার সারা জীবনের জন্য একটা ট্রমা হয়ে থাকবে। নানিকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন উনি ছিলেন একজন স্বাস্থ্যবতী, সুন্দর আর অভিজাত নারী। আর আজ বিছানায় যিনি শুয়ে আছেন তাকে দেখে আমার মনে হচ্ছিল এটা 6 কি 7 বছরের বাচ্চা শুয়ে আছে। কেমোথেরাপির কারণে উনার শরীর শুকিয়ে একেবারে কুচকে গিয়েছিল। সাইজে এতটা ছোট হয়ে গিয়েছিলেন তিনি যে আমি প্রথমবার বিছানার দিকে তাকিয়ে ওনাকে খেয়ালই করিনি। আমি বিছানা পার করে সামনে চলে যাচ্ছিলাম। আমার বোন আমাকে টেনে ধরল, বলল, কিরে কোথায় যাচ্ছিস, নানি তো এই বিছানাতেই। আমি থমকে দাঁড়ালাম, ওনার দিকে তাকালাম। ক্যান্সারের থাবায় ওনার গায়ের রং একদম পুরো কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। মাথার সব চুল পড়ে গিয়েছিল। উনি বিছানায় একদম গোল হয়ে ফিটাল পজিশনে শুয়েছিলেন। মায়ের গর্ভে বাচ্চারা যেমন গুটিসুটি মেরে থাকে ঠিক সেভাবে। আর সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল ওনার হাত দুটো। উনি সবসময় ওনার হাত দুটো জোর করে বুকের কাছে চেপে রাখতেন। মনে হতো উনি কারো কাছে খুব অনুনয় বিনয় করে ক্ষমা চাইছেন। হাসপাতালে যেই আসত আত্মীয় স্বজন, নার্স, ডাক্তার বা অন্য যে কেউ, উনি সবার দিকে তাকিয়ে শুধু হাত জোর করে ক্ষমা চাইতেন। উনার এই অবস্থা দেখে আমার চোখের পানি সেদিন আর আটকে রাখা সম্ভব হয়নি। একটা মানুষ কতটা অসহায় হলে সবার কাছে এমন ভাবে ক্ষমা চাইতে পারে। উনি হয়তো বুঝতে পেরেছিলেন উনার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে, আর উনার কোনো ভুলের মাশুল উনি এই পৃথিবীতেই যেন দিয়ে যাচ্ছিলেন। এই ঘটনার 2 দিন পরই নানি মারা যান। আমাদের কাছে ফোন এলো যে নানি আর নেই। খবর পেয়েই আমরা তড়িঘড়ি করে হাসপাতালে ছুটলাম। সেখানে গিয়ে দেখি এক ভয়াবহ পরিস্থিতি। আমি ঘটনা শুরুতেই বলেছিলাম আমাদের পরিবারে মেয়েদের সংখ্যা বেশি। ওই দিন হাসপাতালে নানির পরিবারে কোনো পুরুষ মানুষ উপস্থিতই ছিলেন না। 9 বোনের এত বড় পরিবার, কিন্তু একটা পুরুষ মানুষ নেই যে সব কাজের দায়িত্ব নেবে। আমরা মেয়েরা সব দাঁড়িয়ে আছি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে ডেড বডি বাড়ি নিয়ে যেতে হবে। আমরা অ্যাম্বুলেন্স নিলাম। সেখানে শত শত অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। সেখান থেকে একজনের সাথে কথা হল। আমরা ভাড়া করার জন্য দৌড়াদৌড়ি শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় একটা অ্যাম্বুলেন্স আমরা ম্যানেজ করতে পারছিলাম না কোনোভাবেই। যে অ্যাম্বুলেন্সই যায় না কেন, কোনো না কোনো সমস্যা। একটা বলে গাড়ি নষ্ট, আরেকটা বলে ড্রাইভার নেই, অন্য আরেকটা বলে টায়ার পাংচার। চোখের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা নানির লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়িও পাচ্ছিলাম না। টানা 2 ঘন্টা আমরা হাসপাতালের ওই মর্গ আর ইমার্জেন্সির সামনে বসেছিলাম। আমাদের অসহায়ত্ব তখন চরমে। আমরা তখন শুধু মনে করছিলাম আল্লাহ হয়তো ওনার বান্দাদের পাপের শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেন, না হলে এত বড় শহরে, এত বড় হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটা ডেড বডি বহনের একটা গাড়িও কি আমরা পাব না। এটা কি মেনে নেওয়ার মতো কোনো কথা? শেষমেশ কোনো উপায় না দেখে আমি আর আমার বোন মিলে একটা দুঃসাহসিক কাজ করলাম। আমাদের প্রাইভেট কারের পেছনের সিটে আমরা নানির লাশটা ধরাধরি করে তুললাম। নিজেদের গাড়ির পেছনের সিটে একটা মৃতদেহ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তা আমি আর আমার বোন একদম চুপচাপ ছিলাম। গাড়ির পেছনের সিটে পড়ে থাকা নিথর দেহটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল জীবনের চরম সত্যটাকে। জীবন আসলে কতটা ছোট, কতটা অপ্রত্যাশিত। যে মানুষটা কিছুদিন আগেও এত ভালো অবস্থানে ছিল, এত স্বাস্থ্যবান ছিল, হাস্যোজ্জ্বল ছিল, আজ সে একদম শুকিয়ে লাশ হয়ে আমাদের গাড়ির পেছনে পড়ে আছে নিথর হয়ে। বাড়িতে লাশ নিয়ে পৌঁছানোর পর শুরু হল আরেক সমস্যা। আপনারা তো জানেন আমাদের মুসলিমদের শেষ বিদায়ের নিয়ম কানুন, গোসল শেষে কাফন পরিয়ে লাশ খাটিয়ে রাখা হয়। কিন্তু নানির জন্য মসজিদ থেকে যে খাটিয়ে আনা হয়েছিল সেটা থেকে অদ্ভুত সমস্যা দেখা দিল। আমি জীবনে অনেক জানাজা দেখেছি, অনেক মৃতদেহ দেখেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা আমি আগে দেখিনি। খাটিয়াটা ছিল অস্বাভাবিক সাইজের, কিন্তু নানি তো শুকিয়ে একটা 6-7 বছরের বাচ্চার মতো হয়ে গিয়েছিল। উনার লাশ যখন খাটিয়াতে শোয়ানো হল তখন দেখা গেল খাটিয়াটা উনার জন্য অনেক বেশি বড়। লাশটা খাটের ভেতরে একদিকে ওদিকে গড়াচ্ছিল, একটু নড়াচড়া করলে লাশটা এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছিল। বাধ্য হয়ে মৃতদের দুই পাশের অনেকগুলো বালিশ আর কাপড় গুজে দেওয়া হলো যাতে বডিটা এক জায়গায় অন্তত স্থির থাকে। এই বালিশ আর কাপড় গুজার কারণে লাশের শেপটা একদম নষ্ট হয়ে গেল, দেখতে খুব অদ্ভুত আর বিকৃত লাগছিল। একটা মৃতদেহকে এতটা অসম্মানজনকভাবে রাখা হয়েছে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল, আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। যেহেতু নানি মারা গিয়েছেন বিকেলে, তাই সূর্যাস্তের পর ওনাকে দাফন করা সম্ভব ছিল না। নিয়ম অনুযায়ী পরের দিন সকালে জানাজা আর দাফনের সিদ্ধান্ত হল। সারা রাত লাশটা বাড়িতেই রাখা হল। আত্মীয় স্বজনরা সবাই আসতে শুরু করলেন। ড্রয়িং রুমে লাশের পাশে বসে সবাই কোরআন তেলাওয়াত করছিল, কান্নাকাটি করছিল, রাতে সবার জন্য খাবার ব্যবস্থা করা হল। কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই রাতে যারা ওই বাড়ির খাবার খেয়েছিল পরদিন সকালে তাদের সবার পেটে মারাত্মক সমস্যা দেখা দিল। সবারই পেট খারাপ, এক ভয়াবহ অবস্থা। মনে হচ্ছিল পুরো বাড়িটার ওপর কোন একটা অভিশাপ যেন মারাত্মকভাবে ভর করে বসেছে। পরদিন সকালে জানাজার সময় নির্ধারণ করা হল, কিন্তু সকাল হতেই দেখা গেল নতুন এক বিপদ। একদম বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে একটা রাজনৈতিক দল সারা দেশে কঠোর হরতাল ডেকে বসল। ঢাকা শহর একদম স্থবির হয়ে গেল, রাস্তায় একটা রিক্সা বা ভ্যান পর্যন্ত নেই, পুরো রাস্তাঘাট ফাঁকা। এখন আমরা জানাজায় যাব কিভাবে, গুরুস্থানে লাশ নিয়ে যাওয়া হবে কিভাবে? আমি এখানে একটা কথা বলি, আমার নানিকে যে গোরস্থানে দাফন করার প্রয়োজন ছিল সেটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। আমার মা তখন একদম দিশেহারা, ওনার খালার লাশ পড়ে আছে কিন্তু কেউ জানাজায় শরিক হতে পারছে না। মা পাগলের মতো রাস্তায় গিয়ে দাঁড়ালেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার মা হঠাৎ দেখলেন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রাক যাচ্ছে। মা দৌড়ে গিয়ে ট্রাকটার সামনে দাঁড়ালেন, ওনাদের কাছে হাত জোর করে মিনতি করলেন, সব ঘটনা খুলে বললেন। লোকগুলো মায়ের কান্না দেখে কেমন যেন নরম হয়ে গেল, ওনাকে ট্রাকে তুলে নিলেন। ওই ট্রাকে করেই মা জানাজার স্থানে পৌঁছান। জানাজার মাঠে গিয়ে যে দৃশ্য আমরা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। এত বড় পরিবার, এত আত্মীয় স্বজন, এত পরিচিত মানুষ, অথচ নানির জানাজায় লোক হয়েছিল মাত্র 10-12 জন। এত বিশাল একটা জীবনের সমাপ্তি হল মাত্র 10 জন মানুষের উপস্থিতিতে। জানাজার শেষে ওনাকে দাফন করা হয়, কিন্তু ওনার মৃত্যু, দাফন আর এই পুরো ঘটনার প্রতিটি পরতে পরতে যে নেতিবাচকতা আর বাধা আমরা দেখেছি তা আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তুলছিল। একটা মানুষের শেষ বিদায় এতটা কষ্টকর আর এতটা বাধা বিঘ্নে ভরা হতে পারে তা নিজের চোখে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না। মানুষের কর্মফল তাকে কোথায় নিয়ে যায় তা আমরা কেউ জানি না, আমরা শুধু উপরওয়ালার কাছে ক্ষমা চাইতে পারি। নানির জীবনে হয়তো এমন কোনো ভুল ছিল যার মাশুল ওনাকে এতটা নির্মমভাবে দিতে হয়েছে যা আমরা কেউই জানি না। ওই অভিশপ্ত বাড়ি, ওই জিন আর নানির করুণ মৃত্যু, সবকিছুই আমার জীবনের একটা কালো অধ্যায় হয়ে আছে। আমি আজও চেষ্টায় আছি সেই জিনের কাহিনী, বাড়ি অভিশপ্ত হওয়ার কাহিনী জানার জন্য। আমি আজও যখন রাতের বেলা একা থাকি আমার মনে পড়ে ওই বিকৃত মুখের বিড়ালের কথা। আজকের ঘটনা এখানেই শেষ করছি, তবে কথা দিচ্ছি আমি যদি বাকি ঘটনা জানতে পারি এবং সেই জিন কেন সেখানে আছে, কেন আমাদের সেই বাড়িটা অভিশপ্ত আর নানির মৃত্যুটা কেন এরকম অস্বাভাবিক হল, কেন তার মৃত্যুর পর এত কমপ্লিকেশনস আসলো, তা যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আবার ফিরে আসব। আল্লাহ যেন আমাদের সবাইকে সকল প্রকার খারাপ শক্তি আর অভিশাপ থেকে রক্ষা করেন। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব দ্রুত আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত ডট কম এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। তো 2 মিলিয়ন সেলিব্রেশনের দুটি ঘটনা আমরা শুনলাম আজকে, এবং ঘড়ির কাঁটা বলছে এখন বিদায় নিতে হবে আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর সাথে থাকুন। আগামীকাল আবারও কথা হচ্ছে, এবং নেক্সট এপিসোডে অর্থাৎ আগামীকাল থাকছে তানভীর তুষারের একটা রক্তহীন করা ঘটনা। মওলানা কালুশা ফকির ফিরে আসছে আগামীকাল। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।